This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটকি, আর ঘড়িতে সময় হয় রাত 12টা ঠিক 11টা 59 মিনিটে আমরা শুরু করেছিলাম, আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাফেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, আমরা শুরুতে জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে কীভাবে এসএমএস পাঠাতে হবে। আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল পাঠাতে চান অর্থাৎ ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান, তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, হুইচ ইস DHWTFM অ্যাট দ্য রেট RADIO FOORTI ডট এফএম। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সবচাইতে মানে ভয়ের ঘটনাটি আপনি পাঠিয়ে দিতে পারেন। সেটা আপনি চাইলে রেকর্ড করে অডিও ফাইল হিসেবে পাঠিয়ে দিতে পারেন, বিশেষ করে যারা ঢাকার বাইরে রয়েছেন তাদেরকে বলছি, এবং বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলছি। তবে সবচাইতে বেশি ভালো হয় যদি আপনি স্টুডিওতে এসে সরাসরি এই ঘটনাটি শেয়ার করেন সবার সাথে। আমরা অনেক দূর পর্যন্ত আসলাম ভূত এফএম নিয়ে। আমরা শুরু করেছিলাম অগাস্টে 2010-এ, এবং তারপর থেকে আমরা এতদূর পর্যন্ত এসেছি আপনাদের প্রেরণায় এবং আপনাদের ভালোবাসা নিয়ে। আপনারা রেগুলার আমাদের ঘটনা পাঠিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন, সেই প্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যাবো সেই আশা করছি। এবং এই সপ্তাহটা তো মোটামুটি একটু অন্যরকম একটা সপ্তাহ ছিল। পুরো সপ্তাহ জুড়েই আমাদের মানে মহাসেন আঙ্কেল অনেক 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 মানে ভয়ের মধ্যে রেখেছিলেন, যদিও আমরা এখন মানে সেই ভয়ের আর কোনো কারণ নেই, আমরা সেই ঝুঁকি মুক্ত হয়ে গেছি, এখন আমাদের সেই ঝুঁকিটা আর নাই। বাট তারপরেও আমরা মানে আশা করব যে এরকম দুর্যোগ যেন কখনো বাংলাদেশে না আসে বা এরকম ভয়ের মধ্যে কখনো না পড়তে হয়। আজকে সকালে এসএমএস দেখছিলাম যে অনেকেই বলছেন যে মহাসেনের ভয় ছিলাম, এখন আছে ভূত এফএমের ভয়ে। যাই হোক, আশা করছি যে আজকের ভূত এফএম আপনাদের জন্য অনেক মানে ভালো লাগা উপহার দেবে। এবং আজকের ভূত এফএম আজকে থেকেই শুরু হয়ে গেল যে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস উপহার দিতে, নতুন নতুন জিনিস উপহার দিতে। যারা অনেকেই চান যে আরও আরও কিছু যদি ভূত এফএমে হতো তাহলে অনেক বেশি ভালো হতো, সেরকম আমাদের চেষ্টাও রয়েছে, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই সাথে আমরা চাইবো আপনার এলাকায় গিয়ে আপনার ঘটনাগুলো কালেক্ট করতে, আপনার এলাকায় গিয়ে আপনার ঘটনাটি এক্সপিরিয়েন্স করতে। সুতরাং আপনার এলাকায় যদি এরকম কোনো ঘটনা থাকে যে একটা একটা শিমুল গাছ নিয়ে একটা ঘটনা থাকতে পারে, একটা পুকুর নিয়ে এলাকায় বেশ সবাই জানে যে এই পুকুরটা খারাপ, এই পুকুরের মধ্যে অনেক ঝামেলা আছে, এরকম কোনো পুকুর বা এরকম কোনো ভবন বা এরকম কোনো কিছু যদি আপনাদের থাকে, এরকম কোনো পরিত্যক্ত হসপিটাল বা যা কিছুই হোক না কেন আপনাদের এলাকায় নিশ্চয়ই আছে, সেগুলো আমাদের জানাবেন ইমেইলের মাধ্যমে। এবং সেখানে অবশ্যই আপনাদের ঠিকানা উল্লেখ করতে হবে, একদম সঠিক ঠিকানা। আমরা সরাসরি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেখানে যাবো আমাদের ভূত এফএম টিমকে নিয়ে, এবং সেই ঘটনাটা আমরা সেখানে এক্সপিরিয়েন্স করবো বা আপনাদের কাছ থেকে জেনে নেবো যে কী কী ঘটে সেখানে। আমরা সরাসরি চলে যাব আপনার শহরে, আপনার এলাকায়। এই হচ্ছে আমাদের মানে নতুনত্বের একটা ধাপ, আরও কিছু নতুনত্ব আছে যেগুলো আপনারা আস্তে আস্তে ফিল করবেন আর কি। যাই হোক, আমরা শুরুতে জানি যে অনেকেই আমাদের স্টুডিওতে আসেন, আবার অনেকে স্টুডিওতে আসতে পারেন না। সেরকম যারা স্টুডিওতে আসতে পারেন না সেই ঘটনা তেমনই একজনের ঘটনা আমরা পড়ে শোনাবো। তবে তার আগে জানিয়ে দিই যে আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এটা শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে Channel 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশান আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান সেটা কিন্তু আপনি চাইলেই সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউন, সেটাকে আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, যেটা আমি রাস্তাঘাটে অহরহই এখন শুনছি অনেকেই ব্যবহার করছেন, এই যে এই টিউনটা যেটা মাসুম এখন প্লে করছে। এই টিউনটা আপনার টিউন হয়ে যেতে পারে, শুধুমাত্র একটা ছোট্ট পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে আপনার এই ভূত এফএম টিউনের কোডটি মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন। জাস্ট একটা এসএমএস পাঠিয়ে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে লিখুন 92125, যেটা কোড নাম্বার, এবং এই এসএমএসটি সেন্ড করে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। রাসেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালো বলেন। আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে না পারাই ঘটনাটি আপনাকে বলার জন্য অনুরোধ করছি। আপনার সাথে যে আমার সাথে যে ঘটনাটি শেয়ার করব আচ্ছা আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে ঘটেনি, আমার বাড়ির পাশে এক বড় ভাইয়ের সাথে ঘটেছে। পেশায় সে একজন রিক্সা চালক। ঘটনাটি ঘটেছে 2006 সালের মার্চের দিকে। আমাদের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের উলিপুর থানায়। ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে না পারায় আমি ঘটনাটি তার ভাষায় শেয়ার করলাম। ঘটনাটি হলো, আমি একজন রিক্সা চালক, আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘরের দরজায় ধাক্কা দিয়ে কে যেন আমার নাম ধরে ডাকলো, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 12:30। আমি শুনছি এক মহিলা খুব আর্তনাদ করে আমার নাম ধরে ডাকছে। আমি সাহস করে উঠে দরজা খুলে দেখি আমার বাড়ির পাশের এক ভাবি। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম এত রাতে কেন, তখন ভাবি কেঁদে কেঁদে বলল আমার বাবা খুব অসুস্থ, তাই এখনই আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যেতে হবে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে এত রাতে যাব কিনা। ভাবির বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরের রাস্তা। আবার চিন্তা করলাম মানুষের বিপদে তো মানুষই এগিয়ে আসে, তাই আমি ভাবিকে বললাম বাসায় গিয়ে রেডি হন, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমি তৎক্ষণাৎ হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বাজে রাত 12:40। তখন ছিল চাঁদনি রাত, তাই চাঁদনি রাত দেখে টর্চ লাইট না নিলাম না। আমি ভাবিকে তার 3 বছরের ছেলেকে নিয়ে রওনা দিলাম। ভাবি আমাকে বলল ভাই একটু জোরে চালাও। আমি তখনই ভেবে দ্রুত মানে দ্রুত ভাবি বাবার বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখি বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আমি ঘরের ভেতর গিয়ে ভাবির বাবাকে দেখলাম, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি আর দেরি না করে ভাবিকে বললাম ভাবি আমি বাড়ি গেলাম। এরপর আমি ভাড়ার টাকা না নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সা ছিল খালি, তাই জোরে টেনে আসছে। কিছু দূর আসার পর একটু দূর দেখি দুইটা বিড়াল একদম সাদা ধবধবে দেখতে রাস্তার মাঝখানে লাফালাফি করছে। তাদের লাফালাফি দেখে মানে সেটা বেশ অদ্ভুত ধরনের ছিল, আমি এগুলো দেখে ভয় পেয়ে গেলাম। তারপরেও সাহস নিয়ে ধীর গতিতে এগিয়ে রিক্সার বেল বাজাতে লাগলাম, কিন্তু তারপরে বিড়াল দুটি সরছে না। আমার শরীরের রোম শিউরে উঠল। তারপরেও একটু সাহস করে রিক্সার জোরে চালাতে লাগলাম। যখন বিড়াল দুটির একদম কাছাকাছি চলে গেলাম তখন লক্ষ্য করলাম বিড়াল দুটি সামনের দিকে দৌড় দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবলাম এ দুটো বিড়াল নয়, এটা অন্য কিছু হতে পারে। তখন একটু ভয়ে ভয়ে রিক্সা চালাতে লাগলাম। আমাদের বাড়ির কাছাকাছি একটা ব্রিজ আছে, ব্রিজের কাছে রাস্তার দুই পাশে বড় বড় দুটা বট গাছ আছে। গাছগুলো অনেক পুরনো, গাছ দুটির থেকে প্রায় 30-40 হাত দূরে একটা কবরস্থান আছে। আমি ব্রিজের কাছাকাছি আসতে না আসতেই দেখি ব্রিজের ওপর একটি খাটিয়া, খাটিয়ার মধ্যে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, আর সাদা পাঞ্জাবি পাজামা ও সাদা টুপি পরিহিত 3 জন লোক খাটিয়ার 3 পাশে দাঁড়িয়ে লাশটি ঘিরে আছে। আমি এগুলো দেখে একদম নিস্তব্ধ হয়ে গেলাম। আমার কাছে তখন আকাশ বাতাস সবকিছু ভারী হতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে খাটিয়ার দিকে চেয়ে রইলাম এবং কোনো কথা বলতে পারছিলাম না, যেন বোবা হয়ে গেছে। তারপর আমি একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। আবার ওই তিনজনের একজন আছে, একজন এসে বলল, ভাই আমাদের একটু সাহায্য করুন। আমি কোনো কথা বলতে পারলাম না, কেন যেন আনমনে আনমনা হয়ে গিয়েছিলাম এবং কোনো কথা বলতে পারছিলাম না। আবার আরেকজন এসে বলল, ভাই আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করুন। আমি বহুক্ষণ ধরে বসে আছি, কোনো মানুষ দেখতে পাচ্ছি না। তখন আমি একটু সাহস করে বললাম, আমি কি সাহায্য করব। তখন ওদের মধ্যে একজন জবাব দিল, আমার ভাইটা মারা গেছে, আমরা তিনজন খাটিয়ার তিন পাশ ধরব, দয়া করে আপনি আর একটা পাশ ধরুন। সামান্য মানে সামনে তো কবরস্থান। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, মানুষ মরে গেলে তো অনেক লোক হয়, কিন্তু ওরা মাত্র তিনজন কেন? নিশ্চয়ই ওরা মানুষ নয়। আমি যদি রিক্সা থেকে নেমে খাটিয়া ধরি, তাহলে ওরা অবশেষে আমাকে লাশ বানিয়ে কবরস্থানে নিয়ে যাবে। তখন আমার একটা কথা মনে পড়ল, আগের লোকেরা বলেছিল রিক্সা কিংবা সাইকেলে থাকা অবস্থায় কোনো জিন ভূত ক্ষতি করতে পারে না। আমি এগুলো ভাবছিলাম, হঠাৎ তৃতীয় জন এসে বলল, ভাই রিক্সা থেকে নেমে খাটিয়াটি একটু ধরুন। আমি আবার বুকে সাহস নিয়ে বললাম, লোক মারা গেলে অনেক লোক হয়, কিন্তু আপনারা মাত্র তিনজন কেন? ওদের একজন অ্যান্সার করলো, বেশি রাত হয়েছে তো, তাই কেউ আসতে চায় না। এদের কথা শেষ হতে না হতেই আমি লাশটির দিকে লক্ষ্য করে দেখলাম যে লাশটির মাথায় চপচপ রক্তের দাগ এবং রক্ত মাথা থেকে কাপড় বেয়ে বেয়ে পড়ছে। তখন ছিল চাঁদনি রাতের আবছা ছায়া, আবছায় আলো, তাই সব পরিষ্কার দেখা যাচ্ছিল। দৃশ্যটি দেখে আমি যা ভয় পেলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি লাশটির দিক থেকে তাদের দিকে মাথা ঘুরিয়ে দেখি, তারা আমার দিকে বেপরোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে। আবার আমি পুনরায় লাশটির দিকে লক্ষ্য করে দেখলাম যে লাশটি ঝরথরথর করে কাঁপছে। আমি ক্রমশ দুর্বল হয়ে পড়লাম, আমার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়া উপক্রম হলো। আমি প্রচণ্ড জোরে চিৎকার করতে 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 চাইলাম, কিন্তু কোনো কথা বলতে পারছিলাম না। প্রচণ্ড জোরে দৌড়াতে চাচ্ছিলাম, কিন্তু দৌড়াতে পারছিলাম না। পরে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম। সকালে আমি আমাকে আমার বাসায় বিছানায় আবিষ্কার করলাম। আমি দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক। তখন আমি জিজ্ঞেস করলাম, এখানে আমি কিভাবে আসলাম? তখন তারা বলল যে তোকে আমরা সকালে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পেয়েছি। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, না পড়লে আমি খুব দুঃখ পাবো। আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন মকসিদুল আল শাহরিয়ার বিদ্যুৎ রাজেশ মানিক, উলিপুর কুড়িগ্রাম থেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি বেশ কিছু এসএমএস চলে এসছে। আমাকে তারেক লিখেছেন ঢাকা থেকে যে আমার এসএমএস পড়া হয় না কেন, আরও অনেকেই এসএমএস পড়তে পারি না, আমি সেই জন্য অনেক দুঃখিত। আসলে সবসময় সব এসএমএস পড়ার মতো অবস্থা থাকে না। আসলে মেহেদি আমাকে লিখেছেন ভূত এফএম অসম। মারুফ আমাকে কেরানীগঞ্জ থেকে লিখেছেন, আমি আর আমার ওয়াইফ ভূত এফএম শুনছি। আমাকে শাফওয়ান এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকে বাসায় একা ভয় লাগছে। আমাকে শেখ মোহাম্মদ লিটন শিমুলিয়া বিক্রমপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম খুব ভালো লাগে। হাসান আমাকে ফরিদপুর থেকে এসএমএস করেছেন, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এছাড়া আমাকে হাশেম সিলেট থেকে লিখেছেন, রাসুল ভাই মনটা ভালো না, তারপরও ভূত এফএম শুনছি। এবং আমাকে রিয়াদ এসএমএস করেছেন এবং আমাকে এসএমএস করেছেন সাইদ, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শুভ আগারগাঁও তালতলা থেকে, তিনি এবং তার ফ্রেন্ড মাজ তারা একসাথে ভূত এফএম শুনছেন। আমাকে এসএমএস করেছেন মাহবুব চিটাগং থেকে। এছাড়া এসএমএস করেছেন আমাকে জসিম এবং সোহেল। এসএমএস করেছেন আমাকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম তার জোস লাগছে। আর মিন্টন লিখেছেন তিনি আর তার মা একসাথে ভূত এফএম শুনছেন। আমাকে কোন যশোর MM কলেজ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন আজকে ঘটনা জোস। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের এই মতামতটা অবশ্যই চাই এবং খুব মূল্য দিচ্ছি ইদানিং, এবং আগেও দিয়েছি, এখন আরো বেশি করে দিচ্ছি, যে আপনাদের যে ঘটনাগুলো ভালো লাগে সেই ধরনের ঘটনাগুলো এই ভূত এফএম এ পরিবেশিত হবে, অর্থাৎ সেই ধরনের ঘটনা নিয়েই এখানে গেস্টরা আসবেন, সেই ধরনের গেস্টরা সিলেক্টেড হবেন। সুতরাং আপনারাই আপনাদের পছন্দের গেস্টদের সিলেক্ট করবেন, এর পুরোপুরি পাওয়ারটা আপনাদের হাতে এখন। আমাকে এম যে লিখেছেন যে ভাইয়া ইমেল করে ঘটনা পাঠানোর নিয়মটা বলবেন, আমি প্রতিদিনই বলি, আবারও বলছি, যে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, স্পেলিংটি হচ্ছে BHOOTFM অ্যাট দ্য রেট RADIOFOORTI.FM। এই অ্যাড্রেসে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠান। ব্যাস, আমাকে হাসান SMS করেছেন কিশোরগঞ্জ থেকে, আমাকে SMS করেছেন রাব্বি, এবং আমাকে SMS করেছেন রিপন, এছাড়াও মিলন রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাকে রুহান মোহাম্মদপুর থেকে, ভূত এফএম জোস হচ্ছে লিখেছেন, মিরাজ আমাদের SMS করেছেন 22 বেলি রোড থেকে, এছাড়াও SMS করেছেন আমাকে সৌরভ, আমাকে SMS করেছেন, এবং আমাকে SMS করেছেন মমি মোহাম্মদপুর থেকে, SMS করেছেন আমাকে সাকিব উত্তরা থেকে, চরম এক্সপিরিয়েন্স তাই লিখেছেন, আমাকে অনুভব SMS করেছেন সাভার থেকে, এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি আকাশ সোহেল, দিওয়ান আমাকে SMS করেছেন লাকি মুন্সিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, অমিত রিফাত আমাকে SMS করেছেন, SMS করেছেন আমাকে তুহিন চট্টগ্রাম থেকে, আরও অনেকে SMS করেছেন। আপনাদের SMS নিয়ে ফিরে আসছি একটু পরে, আপাতত আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। প্রথমে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসছেন।
হ্যালো এভরিওয়ান, আমি স্বরূপ, আমি এসছি নিকুঞ্জ থেকে। তো প্রথমে আমার ঘটনাটা শুরু করি।
জি
আচ্ছা, এটা ঘটেছিল আমি এখন নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সিএসই পড়ছি। আচ্ছা, ঘটনাটা ঘটেছিল 2011 সালে, সেটা আমার এক ফ্রেন্ড আছে রাজু, ওর সাথে। তো ঘটনাটা শুরু থেকে একটু বলি, যে রাজু এবং তার গার্লফ্রেন্ড, তো তাদের ফ্যামিলি, দুজনের ফ্যামিলি পাশাপাশি থাকে ছোটকাল থেকে। তো ওর গার্লফ্রেন্ডের বাবা মারা যায় 2010 সালে। তো তখন মেডিকেল থেকে লাশ আনা কিংবা গোসল করানো, দাফন, সব কিছুতে রাজু অংশগ্রহণ করেছিল, তার রেসপন্সিবিলিটি সে পালন করেছিল। তো এর মধ্যে আর কিছু হয়নি, বাট 2011 সালে যেটা হলো, রাজু একদিন নেকড়াতে ঘুমোচ্ছিল, তো সে হঠাৎ স্বপ্নে দেখলো যে তার মানে গার্লফ্রেন্ডের বাবা আঙ্কেল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে, এবং আঙ্কেলের শরীর পুরোপুরি ভেজা, গোসল করলে যেরকম হয়। তো এবং উনি দরজায় দাঁড়িয়ে রাজুকে ডাকছে, এবং বেশ হাসি মুখে রাজুকে ডাকছে যেন কোথায় নিয়ে যাবে এরকম। তো রাজু যায়নি, তো তারপর সে নোটিশ করলো যে আঙ্কেল এগিয়ে আসছে তার দিকে, এবং রাজু শুয়ে আছে, আঙ্কেল এসে রাজুর বাম হাতটা ধরলো, ধরে রাজুকে ওঠানোর জন্য ট্রাই করছে। কিন্তু তারপর যেটা হলো, রাজুর ঘুম ভেঙে গেল, সে উঠে বসে বুঝতে চেষ্টা করছে যে আসলে কি হলো এতক্ষণ। তো সে হঠাৎ করে যেটা চিন্তা করলো যে এমন হতে পারে যে স্বপ্ন দেখেছে, যে হয়তো এখন মানে স্বপ্নে যেটা জানলে হয়, সে আসলে এত বেশি পাত্তা দিতে চায়নি, বাট সময়টা ছিল শীতকাল 2011 সালের ডিসেম্বরে। তো তারপর সে নোটিশ করলো হঠাৎ করে যে আঙ্কেল তার বাম হাতে যে জায়গাটায় ধরেছিলেন সেটা তার ভেজা। তখন সে চিন্তা করলো হয়তো এরকম হতে পারে যে ঘুমিয়েছিলাম, যে একটা বাজে স্বপ্ন দেখেছি যার কারণে ঘেমে গেছে। বাট সে নোটিশ করলো তার শরীরে কোথাও ঘাম নেই যেহেতু শীতকাল। তারপর সে দেখলো যে তখনও সেই জায়গাটাই ভেজা আছে। বাট তারপর আমাদেরকে সে ঘটনাটা বললো, এটার আপাতত কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায়নি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনে আসবো, এবং আপনি আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং নাম বলে তারপরে আপনার কোথা থেকে এসেছেন, কি করেন সেটা জানি, তারপরে আপনার ঘটনাটা।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, আমি এসেছি বাড্ডা থেকে, আমি একজন পেশা ইঞ্জিনিয়ার। আমার ঘটনাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এটা আসলে আমার নানার বাসায় ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা অনেক ঘটনা হয়তো এক্সপিরিয়েন্স করে থাকবেন। সেটা হচ্ছে আমার নানা বছর ছিল ঢাকা ভার্সিটি একটা জায়গা, যেখানে 1967 বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। বিল্ডিংয়ে কোনো ওয়ার্ড নাম্বার কোনো মেটেরিয়াল ইউজ করা হয়নি। তো বিল্ডিংটা অনেকেই বলতো হন্টেড, আমরা ফার্স্টে বিশ্বাস করতে পারতাম না, কিন্তু যখন আমরা বেড়াতে যেতাম ওই বাসায় তখন আমরা বুঝতে পারতাম বাসা আসলে একটা হন্টেড বাসা। তো আমরা যেটা মানে ফার্স্টে যেটা আমরা প্রেজেন্ট করি সেটা হচ্ছে দেখি যে ওই বিল্ডিংটাতে আমরা যখন রাতে ঘুমাতাম, যখন স্ক্রিন চালাতাম, তার সামনে একটা বিশাল একটা কড়ে গাছ ছিল, শিল কড়ে গাছ ছিল। ওই কড়ে গাছটাকে ছিল আপনার ঠিক তিনতলা বড়। তো অনেক খুচরো আমাদের বাসায় আসতো, যেহেতু আমার নানা একজন খ্যাতিমান আলেম ছিল, তো ওনারা বলতো যে বাসাটা খুব হন্টেড, কারণ তিনতলা প্রতি রাতে জিনেদের একটা ওখানে একটা মিটিং বসে ঠিক যখন পূর্ণিমার চাঁদটা মধ্য আকাশ বরাবর আসে। তো এভাবে চলছে, আমরা ফার্স্টে অনেকে অনেক কথা বলতো, বিশেষ একটা কান দিতাম না। তো আমরা রাতে যখন একদিন শুনলাম, দেখলাম যে অনেক মানব মানে অনেক মানুষ ওই বাসায় হাঁটাহাঁটি করতেছে এটা। আর সবচেয়ে বড় যেটা লাগছে একদম রাত তিনটে সাড়ে তিনটার পরে যেটা ঘটনাটা ঘটতো, সেটা হচ্ছে সে বাসায় জুতা বা স্যান্ডেল যেটা ছিঁড়ে যায় মানুষের, স্যান্ডেল ছিঁড়ে গেলে সেই স্যান্ডেল যদি আমরা হাঁটতে থাকি সেটা যে ধরনের শব্দ করে, বিশেষ ধরনের শব্দ করে, সেই শব্দটা আমরা রাতে শুনতাম। তো রাতে আমরা ঘুমোতে পারতাম না, এত সাউন্ড করতো, মানে ঠিক ড্রয়িং রুম থেকে সাউন্ডটা করতে 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 আমরা টয়লেটে বা ওয়াশরুমের দিকে চলে যেত। তো প্রতি রাতে এই ঘটনা ঘটতেছে, নিয়মিত ঘটনা ঘটতেছে, আমরা তো খুবই অবাক যে ঘটনাটা কীভাবে সামলানো যায়। আমার নানা যখন বাসা থাকতো তখন ঘটনা ঘটতো না, উনি বিশ্বাসই করতো না, বিকজ উনি বিশ্বাস করতো যে এইরকম ভূতপ্রেত বলতে আসলে তেমন কিছু নেই। তো যাই হোক, তো এই ঘটনা ঘটছে। তো আমরা যেটা প্ল্যান করছি যে আমরা একবার রাত্রিটাকে দেখি কী অবস্থা, আসলে কারো শর্ট ছিল না এটাকে দেখার জন্য, বিকজ এটা প্রতি রাতে ঘটতেছে। তো একটা স্পট ছিল, যখন সে ওয়াশরুমে যেত, যখন ড্রয়িং রুম থেকে সে যখন ওয়াশরুমে যেত, আবার ওয়াশরুম থেকে যখন সে ড্রয়িং রুমে ব্যাক করতো, এই সময় সে ফ্লোরের মধ্যে অনেকগুলো ছাপ রেখে যেত। তো ইয়েলো একটা কালার একটা ছাপ ছিল এবং দেখলে মনে হতো যে পার্মানেন্ট দাগটা বসে গেছে। পরে আমরা পানি দিয়ে, আমার নানি অনেক কষ্ট করে পানি দিয়ে সে দাগগুলো মুছত, সকাল থেকে সেই দুপুর পর্যন্ত দাগগুলো মুছত, কিন্তু এভাবে কদিন সহ্য করা যায়, ঘটনা ঘটে চলছে। তো এক রাতে এরকম ঘটনা ঘটলো যে আমার মামা চ্যালেঞ্জ করছে, যে আমার মামা ঢাকা বাস সিস্টেম ছিল, যেমন প্রতিবাদ নেতাও ছিল ধরা যায়। তো উনি যেটা চ্যালেঞ্জ করছে, উনি এটাকে দেখেই ছাড়বে কি আসলে এটা কি ঘটনাটা কি, এভাবে ঘুরতে আসছে কদিন সহ্য করা। তো উনি যেটা প্ল্যান করছে যে দেখি আসলে রাতে এটাকে একটা ট্রিপ ইয়ে করে দেখি এটা আসলে কি, আমি হাতে টর্চলাইট থাকবো, তোরা কেউ কেউ আসিস না আমার সামনে, আমি জিনিসটা দেখি আসলে ঘটনাটা। তো আমরা ভয়ের চোটাতে আমরা এমনি যেতে পারি না ওটার সামনে, তো না মামাকে আমরা সাহসও দিতে পারতেছি না, ওনার সাথেও যেতে পারতেছি না। তো আমরা বলছি ঠিক আছে, তো সাথে পাচ্ছি আমরা নেই, তবে সাকসেসফুল হলে আমার থেকে অনেক থ্যাংকস করি। তো উনি রাত একটার দিকে প্রায় এরকম সেই যেখানে সে বেশি চলাচল করে সেই জায়গাটা গিয়ে উনি বসে আছে। এই সময় উনি দেখতে পেলেন যে একটা মানে ঠিক একটার দিকে আপনার অনেকগুলো সাউন্ড হচ্ছে ড্রয়িং রুমে। ওই সাউন্ডের পর উনি কিছুটা ঘাবড়ে গেছেন, তারপর উনি বলছে কোনো সমস্যা নেই আমি থাকি, তোরা ঘুমায় যা আমি দেখতেছি অবস্থা। তো উনি দরজার এক কোণে বসে আছে। একটা সময় দেখা গেলো যে ওই ঠিক যখন রাত তিনটে সাড়ে তিনটের দিকে সময়টা হয়, ঠিক ওই সময় দেখা গেলো ড্রয়িং রুম থেকে কিছু একটা আসতেছে। তো উনি বুঝতে পারছেন যে ওটা আসতেছে, যে জুতা চাচানোর শব্দ সে একই রকম, স্যান্ডেলের শব্দ ড্রয়িং রুম থেকে ঘষে ঘষে আসছে। মানুষ আমরা যদি স্যান্ডেল ছেড়ে যায় আমরা যেভাবে হাঁটবো তার সাথে এটা অনেক স্পিডে হাঁটছে মনে হচ্ছে। আচ্ছা, তো ঠিক ওনার সামনে যখন আসছে উনি টর্চ মারছে সময় দেখে, উনি দেখে খুব অবাক হলেন যে ওনার যে ওনার শরীরে যে পোশাকটা ছিল, আমার নানা যে পোশাকটা পরেছে থাকতো বাসার মধ্যে পাঞ্জাবি পরে, সবসময় একটা পাঞ্জাবি পরে একটা পোশাক থাকতো, একটা জুব্বা জাতীয়, ওটা পরে ওটা আসতেছে। উনি অবাক হয়ে গেলেন যে ব্যাপারটা কি, এটা এমন তো হওয়ার কথা না। তো এখানে একটা বড় বিষয় বলা রাখা ভালো, আমার নানা ছিল 5'6" বা 7" এই ধরনের, কিন্তু যেই ভূতটা মানে যেটা সামনে আসতেছিল ওটা উচ্চতা একটা অস্বাভাবিক ছিল, ওটা ছিল 4.5 ফুটের বেশি। তো উনি এটা দেখে একটু ঘাবড়ে গেলেন, উনি বললেন যে উনি উত্তেজিত মামা বলতেছিল যে বাবা তুমি এত রাতে কী করো এখানে, উনি চিৎকার দিয়ে উঠছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ঠিক তার মুখের দিকে আলোটা ফোকাস করছে, ফোকাস করে দেখা যে ওই চেহারাটা আর আগের মতো নাই, বিভর্ষ হয়ে গেছে, একটা প্যাঁচার মতো চেহারা। এটা দেখে মানে উনি থাকতে পারেন, বিকজ উনি একটা মানুষের সাথে কীভাবে একটা প্যাঁচার চেহারার একটা সম্মিলন থাকতে পারে এটা উনি বিশ্বাস করতে পারতেছেন না। তো ওই অবস্থায় উনি দেখে উনি খুব দূরে মাথার ঘাটটা শর্ট খায় মানে ওখান থেকে, তো বোধহয় খুব বড় ধরনের আঘাত লাগে। আমার সাউন্ড শুনি সবাই ঘুমের থেকে, এরপরে আমার সকালে আমার সঙ্গে সঙ্গে উঠি, আমার নানি উঠে, আমি যদি উঠি না আমি ঘুমন্ত ছিলাম, তো সকালে উঠে যে উনি ওই অবস্থায় সেন্সলেস হয়ে গেছে। তো এই আর কি ভাষার ঘটনা, এটা একটা মোস্ট হন্টেড ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন এবং আপনারা আমাদের যদি এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস পাঠানোর নিয়ম রয়েছে, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন FORTI FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। কী লিখবেন মেসেজে? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে মানে যেটা এক্সপেক্ট করবো আর কি, সেটা হচ্ছে যে আপনারা জানাবেন যে কোন ঘটনাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, আপনারা রেট করতে পারেন আপনার ঘটনাগুলো, এবং যে ঘটনা সবচেয়ে বেশি ভালো লাগছে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো যদি আপনি আমাদের জানিয়ে দেন, তাহলে পরবর্তীতে আমাদেরও ঘটনা সিলেক্ট করতে অনেক সুবিধা হবে। আমি তো শুরুতেই বলেছি যে এই মানে ভূত ফেমে এখন থেকে যে ঘটনাগুলো সিলেক্ট হবে সেই ঘটনাগুলো সিলেক্ট করবেন বেসিক্যালি আপনারা, এবং আপনারা যে ধরনের ঘটনা চাইবেন সেই ধরনের ঘটনাই প্রচারিত হবে। আরেকটা কথা বলি যে আজকে আমাদের এই এপিসোডে কিন্তু আর একটা নতুন সংযোজন আছে, আমাদের এইখানে একটা ঘটনা আমরা পেয়েছি একজনের কাছ থেকে। আপনারা নিশ্চয়ই অনেকেই মনপুরা মুভিটা দেখেছেন, মনপুরা মুভির ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিম, তিনি একটা ঘটনা, তার একটা ঘটনা আছে এবং তিনি আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করেছেন, যে ঘটনাটা আমরা আজকের এই এপিসোডের কোনো একটা সময়ে প্লে করব। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ফিরে আসছি জাস্ট এই ছোট্ট একটা ব্রেকের পরে।
This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, ঘড়িতে সময় এক্সাক্টলি রাত 12:30। আমি রাসেল, আছি সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা পাচ্ছি আপনাদের এসএমএস। জাহিদ আমাকে লিখেছেন যে এখন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। এস এম সুজন সরকার আমাদের লিখেছেন সাভার থেকে, এবং তিনি লিখেছেন যে আমি আর আমার ভাই সাইফুল্লাহ আপনাদের এসএমএস আপনাদের ভূত এফএম শুনছি। আরিয়ান এবং আফরিন আমাদের লিখেছেন রাজশাহী থেকে যে এসএমএস কি পড়বেন কোনো দিনই, হ্যাঁ আজকেই পড়ে ফেললাম, আজকেই সেই দিন। তার মানে স্বামী আমাদের এস এম এস করেন, রাসেল ভাই সরি যদি, আচ্ছা যদি নামের স্পেলিং ভুল হয়ে থাকে, আমি আমাদের বাসার ছাদে বসে আছি অ্যান্ড দেয়ার ইজ এ গ্যাদারিং অফ মাই কাজিনস, এবং তারা সবাই একসাথে ভূত এফএমের সঙ্গে রয়েছেন। তানিয়া লিখেছেন আজকের ঘটনা খুব ভালো হয়েছে। শোভাজিৎ আমাদের শোভাজিৎ শাহ অভিক আমাদের এস এম এস করেছেন, তিনি ভূত এফএমের রেগুলার লিসনার এটা জানিয়েছেন। আমাদেরকে ডক্টর আজিজ এস এম এস করেছেন সিলেট থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই সালাম কবর এবং হসপিটালের স্টোরি খুব জমবে, আমরা চাচ্ছি এরকম স্টোরি, আপনাদের কাছে যদি থাকে আপনি ডেফিনেটলি আমাদের পাঠাতে পারেন। রাফা লিখেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ ফাইন। আমাকে সুলতান আহমেদ লিখেছেন ময়মনসিংহ থেকে যে, এবং তিনি বলছেন যে তার কাছে ভূত এফএম মানে নরওয়ের নিষিদ্ধ সূর্যের দেশের মতো ফেভারিট। মঈন আমাকে চট্টগ্রাম থেকে লিখেছেন রাসেল ভাই প্রথম ইমেলটি মারাত্মক। আমাকে শাওন মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন এবং ঘটনাগুলো অনেক সুন্দর হয়েছে সেটা তিনি জানিয়েছেন। রাব্বি আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এছাড়াও প্রসেনজিৎ এস এম এস করেছেন, আমাদেরকে ডালিম সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমার সাথে ছোট্ট ঘটনা রয়েছে, সেই ঘটনাটি আমি একটু পড়ে শোনাতে যাচ্ছি। আমাদের কাছে যিনি পাঠিয়েছেন তিনি নাম টাম কোনো কিছু লেখেননি, বাট তার ঘটনাটি আমি একটু পড়ে শোনাচ্ছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, আমি বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার একজন অভিনেতা, অনিবার্য কারণবশত আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল ঢাকার দূরে একটি শুটিং স্পটে। আমরা যারা নিয়মিত অভিনয় করি তাদের সকলেরই ওই স্পটটি খুব পছন্দ। তার অন্যতম কারণ পুরো জায়গাটি প্রাচীর দিয়ে ঘেরা, বাইরের কোনো উটকো ঝামেলা নেই, থাকার জায়গা ও খাবার মানসম্পন্ন, সঙ্গত কারণেই স্পটটির নাম প্রকাশ করছি না। সেদিন রাত 9টার দিকে আমাদের শুটিং প্যাক আপ হয়ে যায়। যাদের পরের দিন শুটিং ছিল না তারা সবাই ইউনিটের মাইক্রোবাসে করে ঢাকায় ফিরে যায়। পরের দিন শুটিং থাকায় স্পটে থেকে যাই আমি সহ চারজন আর্টিস্ট। রাতের খাবার শেষে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিই। আমাদের সাথে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিল। রাত 2টার দিকে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলল, ভাই সকালে আপনাদের শর্ট দিয়ে শুটিং শুরু করব, এখন ঘুমিয়ে পড়েন। তার কথা মতো আমরা আমাদের আড্ডা শেষ করে যে যার রুমে চলে যাই। ফ্রেশ হয়ে বিছানায় যেতেই ইলেকট্রিসিটি চলে গেল। এর ঠিক 2-3 মিনিট পরে শুনলাম আমাদের মেকআপ ম্যান আমার নাম ধরে ডাকছে। আমি বিছানায় শুয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ও বলল ডিরেক্টর সাহেব আপনাকে মেকআপ রুমে ডাকছে। আমি বিছানা ছেড়ে ট্রাউজার আর টি শার্ট পরে দরজা খুলতেই ইলেকট্রিসিটি চলে এলো। আমি মেকআপ রুমের দিকে রওনা দিলাম। ঠিক তখনই আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার রুম থেকে বেরিয়ে এলো এবং আমার রুমের তিনটা রুমের পরেই তার রুম জিজ্ঞাসা করলো, ভাই কই যান? আমি বললাম, ডিরেক্টর সাহেব আমাকে মেকআপ রুমের দিকে পাঠিয়েছে। ও খুবই অবাক হয়ে বললো, কখন ডাকলো? আমি বললাম, একটু আগে, মেকআপ ম্যান বলে গেল। ও বললো, চলেন তো দেখি। ও সাথে যাওয়াতে আমারও একটু ভালো লাগলো। সত্যি বলতে কি, আমার একটু একটু ভয় করছিল। আমি খেয়াল করলাম ও আমাকে মেকআপ রুমের দিকে না নিয়ে যেখানে মেকআপ ম্যান থাকে সেই ঘরের কাছে নিয়ে গেল। দরজায় নক করে মেকআপ ম্যানের নাম ধরে ডাকতে লাগলো। একটু পরেই মেকআপ ম্যানের সহকারী ঘুম ঘুম চোখে দরজা খুলল। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বললো, তোমার বস কই? মেকআপ ম্যানের সহকারী ঘুম ঘুম চোখে বললো, বস তো ঢাকায় গেছে, ইউনিটের মাইক্রোবাসই তো গেছে, আপনার এরা কোথায় গেল? সকালে আসবে। তৎক্ষণাৎ আমার সারা শরীর কেঁপে উঠল, সাথে সাথে আমার মাথায় একসাথে অনেকগুলো বিষয় ঘুরপাক খেতে লাগলো। আমাদের এই ডিরেক্টর কখনোই মেকআপ রুমে যান না, তাহলে গভীর রাতে এখন কেন যাবেন? আমি যে রুমে ছিলাম সেখান থেকে ডিরেক্টর আর মেকআপ ম্যানের রুম দুটো দিকে, দুই দিকে। ব্যাপারটা কেন আমার মাথায় আসলো না? ডিরেক্টর আমার সাথে কথা বলতে চাইলে আমাকেই তো ফোন দিতেন বা চিফ অ্যাসিস্ট্যান্টকে ডিরেক্টরকে বলতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি নিজের চোখে মেকআপ ম্যানকে মাইক্রোবাসে চড়তে দেখেছিলাম, অথচ এতক্ষণ আমার মনে পড়েনি কেন। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি উনি পাঠিয়েছেন। হ্যাঁ, মাঝে মাঝে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আপনি চিন্তা করেন যে আপনার বাসার কেউ আপনাকে হয়তো রাতের বেলায় ডাক দিল, আসলে যিনি যাকে যাকে ভাবছেন তার হয়তো কোনো অস্তিত্বই নেই, এরকম হতেই পারে। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। এবং অনেকেই এরকম আছেন যারা নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠানো, অনেকে চান যে সেটা পাঠানোর পরে সেটা গোপন রাখতে। আপনারা যদি চান যে আপনার অ্যাড্রেসটি বা আপনার নাম সব কিছু গোপন রাখতে হবে, সেটা আমরা করবো। সেটা বিষয়ে বিষয়ে কোনো সমস্যা নেই, আপনি আপনার ঘটনাটি পাঠান, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফ এম 100 বাই এয়ারটেল। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের আবারও যে প্রথম অতিথি ছিলেন তার কাছে, এবং তিনি তার দ্বিতীয় ঘটনাটি এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছেন।
ওকে, থ্যাংকস অশোক ভাই। আর আমি স্বরূপ এগেন, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এখন যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল ব্যাক ইন 2007। আমি আমার এইচএসসির পরপর ইন্ডিয়াতে চলে যাই, তখন আমি কলকাতা থাকতাম। এক সপ্তাহের জন্য আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম আমার খালার বাসায়। তো ওনাদের ডুপ্লেক্স বাড়ি ছিল, আমি দোতলাটায় থাকতাম, নিচে আমার খালা এবং খালা তখন থাকতেন। তো একদিন আমি টিভি দেখছিলাম, খালার খালা তখন ঘুমিয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে ঘুম আসছে না, টিভি দেখতে থাকে। তো একটা সময় খুব ঘুম পেয়ে যাচ্ছিলো, তো তখন আমি টিভিটা অটো স্লিপ মোডে দিয়ে দেখছিলাম। তো হঠাৎ এক সময় ঘুমিয়ে গেলাম। তো মাঝরাত হঠাৎ করে ঘুমটা ভাঙলো, টিভির দিকে চেয়ে দেখলাম যে টিভিটা অফ এজ ইউজুয়াল, কারণ স্লিপ টাইমার দেওয়া ছিল। বাট নোটিস করলাম যে স্লিপ টাইমার দেওয়া থাকতেও যে লাল পাওয়ারের যে রেড বাটন লাইটটা জ্বলে সেটা ছিল না। তখন মনে করলাম হয়তো পাওয়ার কাট, বাট তারপর খেয়াল করলাম না ফ্যানটা চলছে। আবার টিভির দিকে চোখ যেতে দেখলাম টিভির পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, 5 or 6 years old। তো মেয়েটার দিকে চোখ পড়তে আমি বেশ ভালোভাবে তাকালাম। তারপর হঠাৎ করে মেয়েটা একটা মিষ্টি করে হাসি দিল, সে শব্দ করেই হাসিটা দিল এবং আমার দিকে চেয়ে আসলো। আমি তখন উঠে বসি, উঠে বসার সাথে সাথে দেখলাম মেয়েটা হাসতে হাসতে দৌড় দিয়ে কিচেনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি নোটিস করলাম যে মেয়েটা জাস্ট কিচেনে ঢুকলো, সাথে সাথে কিচেন থেকে থালা বাসন, স্টিলের থালা বাসন পড়ার বিশাল আওয়াজ, ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তো খানিকটা ভয় পেয়ে গেলাম, চিন্তা করলাম যে গিয়ে দেখি ব্যাপারটা কি। বাট আসলে সাহসে সেরকম করে কুলাতে পারিনি, তো আর যাইনি। তারপরে চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কী হলো। ঘরের দিকে দেখলাম, দেখলাম রাত 3:30। তো দোতলায় আর যাওয়ার ইচ্ছা হয়নি, সোফাতে ঘুমিয়ে গেলাম। তো পরদিন সকালে খালাকে জিজ্ঞেস করলাম, যে বানিয়ে বললাম, তাদের বাসা আবার ইঁদুরের উপদ্রব ছিল। আমি খালাকে বানিয়ে বললাম, খালা ইঁদুরগুলোর কোনো একটা ব্যবস্থা করো, কারণ রাতের বেলা তো ঘুমোতে পারিনি। রাতের বেলা হঠাৎ করে এরকম মাঝরাতে কিচেন থেকে থালা বাসন আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেল। খালা বললেন, না আমি তো এরকম কিছু এসে দেখিনি, সব কিছু তো ডেস্কে ঠিকভাবেই তোলা ছিল, ফ্লোরে তো কোনো কিছু ছিল না, তুই হয়তো আশেপাশের কোনো বাসা থেকে সাউন্ডটা পেয়েছিল। এটা শুনে তো আরও অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা আসলে কী ঘটলো। তো এরপরে খালাকে অথবা খালাতো বোনকে ব্যাপারে কিছু জানাইনি, ইনফ্যাক্ট তারা এখনও পর্যন্ত জানেন না। তো যতদিনের পরে হায়দ্রাবাদে ছিলাম তাদের বাসায়, এরকম কোনো প্রবলেম হয়নি।
এটাই আপনার ছোট ঘটনা ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের আবার পরবর্তী অতিথির কাছে, তার দ্বিতীয় ঘটনাটি শুনতে। আপনি আপনার প্লিজ আপনার নামটা আরেকবার বলবেন এবং তারপর আপনার ঘটনাটি প্লিজ শুরু করবেন।
জি, আমি মোহাম্মদ ইব্রাহিম, আমি পেশা ইঞ্জিনিয়ার। আসলে আপনাকে আবার থ্যাংক ইউ,
ইউ আর মোস্ট ওয়েলকাম।
তো ঘটনাটা এটা আসলে আমার নানা বাসার কেন্দ্রিক বিষয়টা ছিল। নানা বাসাটা আসলে আমার খুব হন্টেড, আমার সবসময় হন্টেড। ফার্স্ট থেকে আমি যে ঘটনাটা বললাম সেখান থেকেই আমাদের ধারণাতে সবচেয়ে থাকে যে বাসাটা আসলে অনেক হন্টেড। তো সেকেন্ড ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আমার খালামার সাথে ঘটে আর কি। এটা আসলে খালামা অনেক মানে তখন একটু বয়সে ছোটোই ছিল, উনি তখন ফাইভ স্টেজে পড়তো, ফ্রিজ ছিল। তো উনি ওই বাসাতে থাকতেন আর কি, তো আমাদের সাথে সবার সাথে একসাথে থাকতো। তো উনি ছোটোবেলা থেকে খুব মার্বেল খেলাকে পছন্দ করতো আর কি। তো মার্বেল খেলার উনি পারদর্শীও ছিল। ওই সময় আমাদের স্কুলের সাথে যারা খেলতো ওনার সাথে, ওই সময় তো মার্বেল খেলা খুব জনপ্রিয় ছিল। এটা 85-86 ঘটনা। তো উনি সবসময় জিততো আর কি। তো এই ঘটনা, তো উনি মার্বেল খেলার প্রতি এতটাই অনুরক্ত ছিল যে পরীক্ষার আগে ওনাকে মার্বেল খেলা থেকে ওঠানো যেত, সবসময় মার্বেল খেলা নিয়ে ব্যস্ত। তো মার্বেলের প্রতি তার একটা বিশেষ একটা আকর্ষণ জন্মে যায়। এবং সেই সাথে উনি পুতুল নিয়ে অনেক খেলাধুলা করতো, পুতুলটা তার সেকেন্ড চয়েস ছিল আর কি। তো এই দুইজনকে, এই দুইটা খেলা উনি একসাথে খেলতো। ওনার একটা খেলার একটা ঘরও ছিল আলাদা, সেখানে একটা ড্রয়িং রুমের পাশে একটা ঘর ছিল। তো উনি যেটা করতো, উনি রাতে নানির সাথে ঘুমাতো। তো এক রাত উনি শোনে যে হঠাৎ করে ওনার বাসার ড্রয়িং রুমে জানলাগুলো খোলা ছিল, বাতাস ঢুকছে, হুঁকু করে বাতাস ঢুকছে ভিতরে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ঠিক এই সময় তিনি শুনতে পান যে ওনার মার্বেল দিয়ে একজন খেলছে, এবং খেলছে তো খেলছে, একদম পুরো দমে খেলছে। সে জোরে জোরে মার্বেল মারছে এবং সে মার্বেল সে দপদপ করে যাচ্ছে, সে মার্বেলটা ধরতেছে, আবার সে মার্বেল সে আগের জায়গায় রাখতেছে। তো উনি তো একটু জেদি টাইপের ছিল, এখনও অনেক জেদি। তো উনি চিন্তা করছে যে কে আমার মার্বেল এত রাতে খেলতেছে। তো উনি একটু যা দেখার জন্য চেষ্টা করছে, উনি উনি বিশ্রাম থেকে উঠে সরাসরি ড্রয়িং রুমে চলে যায়, কোনো কিছু চিন্তা না করে কে মার্বেল নিয়ে খেলো, তার খবর আসলো। তো মার্বেল যখন খেলার সময় উনি দেখে যে, হঠাৎ করে দেখে যে মার্বেলটা ওনার সামনে চলে আসছে, অনেকগুলো মার্বেল ওনার সামনে চলে আসছে, কিন্তু কাকে দেখা যাচ্ছে। উনি ড্রয়িং রুমটা ভালো করে সার্চ করলেন, এদিক গেলেন ওদিক গেলেন সার্চ করতে করতে, কিছুক্ষণ পর উনি দেখলেন যে জানলার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পুরো কুচকুচে কালো একটা ছেলে, তার গায়ের রংটা একেবারেই কুচকুচে কালো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে তার মুখের বিষয়টাকে উনি খুবই অবাক হয়েছিল, বিকজ তার যে চোখ ছিল, আমাদের মানুষের সাধারণত চোখ থাকে উপরে, তার চোখ ছিল নিচে। আপনি আমাদের যেখানে চোখ থাকার কথা সেখানে ছিল তার মুখ, এবং যেখানে তার মুখ থাকার কথা সেখানে ছিল তার চোখ। তো এবং চোখের মধ্যে নীলা বর্ণ ছিল এবং বেশ আলোক হয়েছিল। উনি এটা দেখে, তখনও ছোটো মানুষ ছিল তো বুঝতে পারেনি ওভাবে, তো উনি বলছে তুই আমার আলোচনা খেলোস কেন, তুই কে, তোকে আমি চিনি না, এখানে আসছিস কেন, সরাসরি কোশ্চেন করতেছে। তো ওই ওই সব ওটা তার গম্ভীর স্বরে বলছে, অনেক সে ছোটো বাচ্চা ছিল বাট তার কণ্ঠস্বর ছিল অনেক বড় মানুষের মতো। সে বলতেছে যে আমি তোর সাথে খেলতে চাই, তুই আমার সাথে খেলবি? তা আমার খেলার মতো এখন তার জেদ কমে নেই, উনি একটু করে বুঝতে পারতেছে। তারপরে উনি বলতেছে যে আমি তোর সাথে কীভাবে খেলবো, এক হাত তুলতে এখান থেকে বের করে দিই, মানে একটা জাস্ট তাকে কোনো একটা স্ট্রাইক করছে আর কি, মানে একটা হাত তুলতে গেছে এরকম। তো এটা দেখে, তো ওই ওই সময় দেখা যাচ্ছিল যে ওই যে ওই যে জিনটা, যেটা মানে আমার চিন্তা করেছিলাম ওটা জিন হতে পারে, ওটা খুব মানে রেগে গিয়েছিলো। তো ওটা না কোনোকে স্ট্রাইক করতে আসছিল। এই সময় নানি আবার ওনার ওনার সাথে তো নানি সহ ছিল, নানি দেখছি তার পাশে তার মেয়ে নেই। তো উনি হস্তস্ত করে গেলো ব্যাংরুমে গিয়ে, বাতিটা জ্বালাচ্ছে মানে স্ট্রাইক করবে, এই সময় উনি বাতিটা জ্বালিয়েছে, তো দেখা যায় কিছুই নেই সামনে। তো খালমা বলতেছে আমার সাথে কী হয়ে গেলো, এটা বুঝলাম না কী হলো কী হলো। তো উনি তার ঘটনাটা বললো যে দেখো যে আমার সাথে রাতে একটু মার্বেল খেলতেছে, আমি আমি আসছি এরকম একটু এরকম চেহারা, আমি তো বুঝতে পারি নাই, কিন্তু এখন তো অনেক ভয় লাগতেছে। তো পরবর্তীতে তাকে অনেক ঝাড়ফুঁক দেওয়া হয়েছে, হুজুর আসছে, অনেক কিছু করছে, কিন্তু এখন আমরা মনে করি এটা পজেস্ট, খারাপ একটা বাচ্চা আসছে ছিল আর কি, আর এটা 9 মাস বয়সে মারা গেছে। তো আমরা পরবর্তী চিন্তা করছিলাম যে ওটাই বোধহয় এটাকে স্ট্রাইক করছে, এবং প্রায় নাকি ওনাকে রাত্রেবেলা সেটা সপ্তাহ মতো দেখালো।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব আর একটা ঘটনায়। আমাদের সঙ্গে আমরা বলেছিলাম যে বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্রকার প্লাস সেই সাথে একজন মানে চিত্রনাট্যকার, আরো অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, তিনি আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করেছেন এবং তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা শুধুমাত্র মনপুরাই তো নয়, মনপুরা ছাড়াও তার অসংখ্য নাটক আপনারা টিভিতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, সবাই চেনেন গিয়াসউদ্দিন সেলিমকে। তো তিনি আজকে একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তার একটা ঘটনা আমরা এই মুহূর্তে শুনবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা চলে যাব এখন ঘটনায়। ইন দ্য মিনটাইম আপনারা আমাকে এসএমএস পাঠাতে পারেন, আর এসএমএস পাঠানোর জন্য হচ্ছে ফুর্তি, লিখে স্পেস দিয়ে আপনার নাম, লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। যাই হোক, আমরা চলে আসছি ঘটনা, এবং ঘটনা কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে। তো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি।
খুব ছোটবেলায় আমি একবার ভূতের পাল্লায় পড়েছিলাম। আমি যখন 7-8 বছর বয়স, 8 বছর বয়সের সময় আমরা 2-3 জন মিলে, তো যে ভূতটার পাল্লায় পড়েছিলাম ওই ভূতটার নাম হচ্ছে দিয়া ভূত, লোকালি বলে। বেসিক্যালি দি খাড়ানো, যে ভূতের প্ররোচনায় মানুষ দি খাড়ায় সেই ভূতকে দিয়া দিয়া ভূত বলে আমাদের লোকালি। এবং এরকম একটা ভূতের গল্প আমি এখন বলছি, সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 2-তে পড়ি, সম্ভবত 2-তে পড়ি, আমার বয়স 8 বছর মতো বয়স, চৈত্র সংক্রান্তির মেলা। আমি যখন গ্রামে থাকি, আমাদের গ্রামে তখন ইলেকট্রিসিটিও ছিল না, এরকম রিমোট গ্রাম। ওই সময় আমি, আমার চাচাতো ভাই, আমার সমবয়সী, এবং আমার একটা বন্ধু পাশের বাড়ির কুদ্দুস, আমরা তিনজনই সমবয়সী, 8 বছর 9 বছর আমাদের বয়স। তো আমরা গেছি আমাদের গ্রাম তার থেকে একটু দূরে অন্য আরেকটা গ্রামে, দেবীপুর, ওইটা হিন্দু অধ্যুষিত একটা গ্রাম। ওখানে চৈত্র সংক্রান্তির মেলা, ওখানে লোকালি এটা গড়েয়াল মেলা বলে। ওই মেলায় আমরা গেছি দুপুরের পরে। তারপরে যাওয়ার পরে মেলা খুবই অপূর্ব, এখনও আমার চোখে ভাসে, ওখানকার নাগরদোলা, কি নানা ভাজা পোড়া, নানা রকম দোকান, লোকজন, জায়গাটা খুব সুন্দর ছিল। তো আমরা এটা ওইটা কেনা কাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এই করতে করতে সন্ধ্যা হয়ে, এবং কখন যে আসলে হুপ করে রাত নামলো আমরা টেরই পাই না। তারপরে আমরা ফিরব, এবং আমরা 3 জন তো শিশু, আসলে 8-9 বছর তো শিশু, 3 শিশু, আমরা প্রত্যেকে আসলে লুঙ্গি পরা, আমরা গ্রামে লুঙ্গি পরতাম, লুঙ্গি শার্ট আর স্যান্ডেল ছিল, আমরা ফিরছি। আমাদের ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসার জন্য মাঝখানে একটা একদম বড় একটা পাথার, মানে ক্ষেত, ধান ক্ষেত অনেক বড়, এই মাঝে গোমাটা প্রায় দেখাই যায় না দিনের বেলায়, দূরে একটু একটু দেখা যায়, রাতের বেলা তো সেটা আর প্রশ্ন এখানে। যাই হোক, আমরা 3 জন রওনা করলাম, কোনো বয়স্ক লোক আমাদের সাথে নেই, এবং আমরা ঘুরছি তো ঘুরছি, হাঁটছি তো হাঁটছি, আমাদের রাস্তা শেষ হচ্ছে না, এবং আমাদের মনে নাই যে আমরা আসলে কতক্ষণ ধরে হাঁটলাম, এবং আমরা এই বিরান পাথারে খালি ঘুরে বেড়াচ্ছি, কোন দিকে যাচ্ছি কিচ্ছু ঠিক নাই। এবং এর মধ্যে আমার চাচাতো ভাই, ও কান্নাকাটি শুরু করলো। তারপরে আমার যে বন্ধু, ও একটু সাহসী ধরনের ছিল, আমরা, তারপরে আমি ঠিক কি ভয় পাবো, ভয়ই লাগছে, কিন্তু আবার ও ওর কান্না দেখে আমার আর মনে হচ্ছে আমি ভয় পেলে হবে না, এরকম কি কি সব মনে হচ্ছে ওই সময়। এবং অনেক দূরে দেখা যায় একটু আগুন জ্বলে, আগুন নিভে যায়, এবং এগুলো দেখে আরও ভয় আমাদের মধ্যে পেয়ে বসছে। এবং আমরা 3 জন 3 জনের হাত ধরে খালি হাঁটছি, হাঁটতে 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 আমরা কোথায় গেছি জানি না, হঠাৎ দেখেছি একটা গ্রাম মতো জায়গা, এবং আমাদের যে জায়গায় আমাদের আসার কথা তার থেকে আমরা আরও 4-5 কিলোমিটার দূরের এক গ্রামে গিয়েছি। তো সৌভাগ্যক্রমে ওখানে আমাদের যে কুদ্দুস ওর পুপুর বাড়ি গেছে, ওরা চিনতে পারলো আমাদেরকে, তারপর বাড়িতে নিল, নিয়ে আমাদেরকে বললো যে তোমরা লুঙ্গিটা উল্টা করে পড়ো, এবং আমরা আবার লুঙ্গিটা উল্টা করে পড়লাম। তারপরে এবং বাড়িতে কোনো পুরুষ নাই যে আমাদেরকে পৌঁছায় দিল বাচ্চাগুলোকে। তারপরে ওরা, ওর কুপু আমাদেরকে একটা বড় খড় দিয়ে তৈরি একটা অনেক বড় ইয়ে বানিয়ে দিল, আগুন থাকে এটার মধ্যে, প্লাস্টিক মশাল না, মানে জিনিসটা যে খড় দিয়ে অনেক লম্বা, এক মাথায় আগুন জ্বালালে এটা প্রায় এক দেড় ঘন্টায় আগুনটা থাকবে তোমার সাথে। এবং তারপরে আমাদেরকে দেখিয়ে দিলে যেই সোজা এবারে হাঁটা শুরু করো এবং এই আগুনটা সঙ্গে নাও, ভূত তোমাদের কাছে আসবে না। তারপরে আমরা ঠিকই আসলে ওই আগুন নিয়ে হাতে ওদের ওর পুকুর দেখিয়ে দেওয়া রাস্তায় আমরা বহু রাতে বাড়ি ফিরলাম। এবং বাড়ি ফিরে তারপরে তো আর ভূতের টুতুর ভয় নাই, মানে মারের ভয় অস্থির আমরা, এই আমার ভূতের আসলে।
Haunted by Airtel.
শুনছিলাম বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং সেই সাথে নাট্যকার গিয়াসউদ্দিন সেলিমের একটা ঘটনা। এবং গিয়াসউদ্দিন সেলিমকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে তার এই এক্সপিরিয়েন্সটি শেয়ার করার জন্য। শুনছেন সবসময়ের ভিডিও ফুর্তি চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। ঘুরিকে সময় রাত 12:53। আমার হাতে বেশ কিছু এস এম এস রয়েছে। তাজভি মোহাম্মদপুর থেকে আমাকে এস এম এস করছেন এবং তিনি বলছেন যে প্রথম স্টোরিটা অনেক স্কেয়ারি ছিল এবং এখন ওয়াশরুমে যেতে পারছি না, ভূত এফ এম আমার খুব ভালো লাগে। সাগর পল্টন থেকে লিখেছেন যে ফার্স্ট গল্পটা খুব ভালো লেগেছে, আর আজ যদি এস এম এস না পড়েন তাহলে কখনো এস এম এস করবো না। আমি অন্য সবাইকে ধন্যবাদ দেবো, আসলে অনেকে এস এম এস করা হয় না, কিন্তু সবাই যদি সাগরের মধ্যে এরকম রাত করে বসে থাকতেন তাহলে আসলে খুব বিপদ হয়ে যেত। নাবিল ঢাকা থেকে লিখেছেন, ঢাকা গোড়ান থেকে, ভাইয়া ভূত এফ এম চরম চলছে। রাইসা ইসলাম আমাদের গ্যান্ডারিয়া থেকে লিখেছেন যে গ্যান্ডারিয়া ঢাকা থেকে লিখেছেন কাহিনীটা অনেক ভালো। কোন কাহিনীটার কথা বলেছেন এটা একটু বলতে হবে আমাদেরকে। সাইফুল ইসলাম সবুজ আমাদের জালালাবাদ থেকে এস এম এস করেছেন, চট্টগ্রাম, খুলশী চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন যে ভয় লাগছে অনেক। আমাদের কাজী মঈন চট্টগ্রাম থেকে লিখেছেন, রাসেল ভাই ভূত এফ এম এমন একটি প্রোগ্রাম যেটা শুনতে লোভ হয় আবার ভয়ও লাগে। নাসিম আমাদের রসুলপুর থেকে লিখেছেন, ভাই কোটি টাকার কসম ভূত এফ এম অসম। ওকে, চমৎকার, কোটি টাকার কসম ভূত এফ এম অসম, বাহ। আখি আমাদের নিরালা থেকে লিখেছেন, নিরালা খুলনা থেকে, ভাই আজকের এক্সপিরিয়েন্স গুলো জাস্ট রকিং। হেলাল আমাদের খুলনা আমাদেরকে কুলাউড়া থেকে লিখেছেন যে আজকের রাসেল ভাই আজকের যে কবরস্থানের কোনো ঘটনা থাকলে সেটা শোনালে ব্যস্ত হবে। হাসি আমাদের এস এম এস করেছেন, হাসি চক্রবর্তী খুলনা থেকে, এবং তিনি বলছেন আমি আমার সিস্টার হিয়া দুজনের ভূত এফ এম শুনছি, খুব ভালো লাগছে। উপমা আমাদের এস এম এস করেছেন যে ভূত এফ এম নিয়ে আজ খুব হরিফিক স্টোরিগুলো, আজকের স্টোরিগুলো অনেক হরিফিক লাগছে তার কাছে, এবং তিনি বলছেন টিভি লাভ। সন্দীপ খুলনা থেকে লিখেছেন আমাদেরকে যে মার্বেল খেলার স্টোরিটা টিল নাও বেস্ট। ইফরাদ আমাদের এস এম এস করছেন, রাসেল ভাই আমার এস এম এস কি আপনি কখনো পড়বেন না, এখন আপনার কি মনে হচ্ছে? ঢাকা থেকে শম্পা আমাদের এস এম এস করছেন এবং তিনি বলছেন যে আবির, নিলয়, অদিতি ও সুমনা আমরা সবাই একসাথে ভূত এফ এম শুনছি। ইথি আমাদের ঢাকা থেকে এস এম এস করেছেন এবং লিখেছেন যে ভাষানটেক, আচ্ছা ঢাকা ক্যান্টনমেন্ট ভাষানটেক থেকে লিখেছেন, ভূত এফ এম রকস, মাসুম ভাইকে থ্যাংকস ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক। মাসুম ভাইকে আমি থ্যাংকস জানিয়ে দিলাম, শুনতে পাচ্ছেন তিনি ইনফ্যাক্ট আপনার কথা, কারণ সাউন্ডেই তিনি আছেন, সুতরাং তিনি আমার আগে তার কানে যাওয়ার কথা সব কিছু। মামুন আমাদের নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে আই লাভ ভূত এফ এম। আপনারা যারা আমাদের এস এম এস করতে চান, এছাড়াও আমি আরও এস এম এস রয়েছে আমার কাছে, আমাকে দেখতে পাচ্ছি যে সুস্মিতা, ফুর্তি সুস্মিতা লিখেছেন যে সানডেতে ম্যাথ অ্যান্ড হিস্ট্রি ফাইনাল এক্সাম, সো হোয়াট, ভূত এফ এম শুনছে, শুনতেই হবে, এবং আমাকে তিনি এই সেমিস্টারে পাঠিয়েছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার মানে যদি এক্সাম খারাপ হয় তাহলে আমরা কিন্তু কোনোভাবে দায়ী না, এবং আপনি একবার চিন্তা করে দেখেন যে এক্সাম খারাপ হলে কী ঘটতে পারে। তারপর যদি ভূত আসন শুনতে ইচ্ছা করে তাহলে আসলে কিছু বলে না, আমরা আসলে ইনফ্যাক্ট নিষেধও করতে পারি না। যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আমাদের যে দ্বিতীয় গেস্ট ছিলেন তার কাছে আমরা আবারও যাব এবং তিনি আপনাদেরকে আরও একটি ঘটনা উপহার দেবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় চলে যাবো আমরা।
হ্যাঁ, আমি মোহাম্মদ ইব্রাহিম, আমি একজন প্রশ্ন ইঞ্জিনিয়ার। রাসেল ভাইকে আবারও থ্যাংকস ফর কামিং টু মি। আর যে ঘটনাটা আছে এটা এবার পার্সোনালি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটা ঘটেছে লাস্ট এক দেড় বছরের মধ্যে, আমি বলতে চাই লাস্ট 2 মাসের মধ্যে। তো আমার যে সাথে ঘটনাটা, আমি রাতে সর্বত আমি পড়াশোনার জন্য চাপের জন্য রাতে রাত জেগে পড়ি, রাত জেগে পড়ার কারণে ঘটনাটা যেটা ঘটতো আর কি, বাসার কাছে মনে হতো যে বাসাটা অনেক হন্টেড, আমার কাছে নিজে বাসাটা অনেক হন্টেড মনে হতো। মানে অনেক সময় দেখা যেত যে পাখির ঘরের মধ্যে অথবা অথবা আমার রিডিংয়ের মধ্যে হয়তো অনেক কটা বইয়ের একটা বিশাল সেলফ পড়ে গেছে, অথবা আমার ড্রয়িং রুমের মধ্যে কেউ দরজায় নক করতেছে, অথবা ড্রয়িং রুমের যে টেবিলটা আছে সেটা কেউ নক করতে, এমন অনেক ঘটনাই ঘটছে। আমি অতটা প্রেফার করতাম না আসলে কি ঘটনা ঘটে, এগুলো অনেক সময় হয়। আমার মনে হতো যে অনেক খাতে পড়লে এটা মনে হয় দুষ্টজন করে থাকে, তো যাই হোক চলছে এভাবে। তো একদিন আর তো যেটা ঘটেছে আর কি ঘটনাটা, সেটা একটু বেশি হরর ছিল আমার জন্য। সেটা হচ্ছে আমি তখন করতেছি রাত 12টা থেকে পড়াশুনো করলাম, ইঞ্জিনিয়ারিং বইটা করতেছি, ডিজাইন করতেছি, করছি, আর্ট করছি। এ সময় আর ঠিক 3টার সময় যখন হয় তখন আমার একটু পানি খেতে ইচ্ছে করে, আমি উঠে ড্রয়িং রুমে গিয়ে পানি খেয়ে আসলাম। তো পানি খেয়ে আসার পরে যেটা বললাম, আমি যখন টেবিলের মধ্যে ঠিক বসবো, এ সময় দেখলাম যে আমার পাশে যে ওয়াশরুমটা আছে সে ওয়াশরুমের উপরে একটা ছোট স্টোর হাউস আছে, যেটা হচ্ছে আমরা সাধারণত যে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের যে অন্যান্য জিনিস ধরনের স্টোর রাখা যায় সব জিনিস আমরা রেখে থাকি। তো হঠাৎ করে দেখলাম যে ওটা খুলে গেল। হ্যাঁ, আমি জাস্ট পানি খেয়ে বসলাম টেবিলে, চেয়ারের মধ্যে বসলাম, বইটা জাস্ট খুলবো এই সময় দেখলাম খুলে গেছে, আর ধক্কাতে কিছুটা পড়লো এবং ওটা আমি জাস্ট চুলের একটা ফ্লাইট দেখছি, পুরোটা চেহারাটা দেখি নাই। তবে যেটা যেটুকু মনে করছি যে এটা কোনো মেয়েলি কোনো মানুষের একটা অবয়ব হবে, আর খুব অনেক জোরে পড়ছে, আমার সামনে বসে, ঠিক আমার থেকে 6 ফিট লেফট সাইডে হবে এটা। তো আমি ভটকে গেছি কি হলো, এবং এটা এত জোরে যাচ্ছে, সাপোজ মনে করি আমি যদি ঘরের মধ্যে জোরে জোরে পানি ভর্তি বোতল যদি ফেলি ঘরের মধ্যে ধপ ধপ সাউন্ড যাবে হবে, সাউন্ড করে সে ড্রয়িং রুমের মধ্যে চলে গেল। এটা আমার কাছে আমি অবাক, আমি হতবিহ্বল হয়ে গেছি যে কী করবো, ডানা যেতে পারছি না, বামা যেতে পারছি না, আসলে এটা কী হতো। এবং এটা যে খুলেছে গেস্ট হাউসের যে দরজাটা ছিল ওটা উপরে, ওটা যে খুলেছে ওটা এখনও লড়তে, এতটাই এটা রিয়েলিস্টিক ছিল। তো আমি ফার্স্টে করলাম কি, এখন কী করে বুঝতে না পারি, আমার ড্রয়িং আমার ঠিক টেবিলের সামনে একটা চার্জার লাইট ছিল, ওই লাইটটা অন করলাম, বিকজ ওই ড্রয়িং রুমে বাতি জ্বালানোর সাহস আমার ছিল না। তো আমি জেলে সারা ঘরে ঘুরলাম, মনে হয় কোনো চোর ঢুকছে বাসায়, আমি যেটা চিন্তা করলাম ফার্স্টে যে অনেক সময় থাকতে পারে না, দেখছি যে আমার গোঁধ ধরে আসছে, আমি রাত ধরে পড়তেছি, তো ওটা ভাবছি যে আসতে বোধ চান্স নেই, চলে গেল। তো কিন্তু আমি সারা ঘর খুঁজলাম, কোনো কোনো চিহ্নই পেলাম না। তবে একটা জিনিস পেলাম, সে যখন ফ্লোরে যখন পড়ছে, সে ফ্লোরে পড়ার সময় আমাদের ফ্লোরের মধ্যে অনেকগুলো সে দেখলাম অনেকগুলো চালের কুড়া ফ্লোরে ছড়া ছিটে আসে। একটা জিনিস হচ্ছে আমাদের ওখানে যেটা ছিল গেস্ট হাউসটা ছিল ওটার ভিতরে একটা চালের কুড়াটা বক্স ছিল, কিছুটা যখন পড়ছে তো সেটা নিয়ে সে এখানে কাউন্টে এসে ড্রপ করছে আর কি। তো আমি আমার আম্মুকে জাগালাম, বোনকে জাগালাম, সবাই উঠলো, সার্চ করলো, সারা ঘর দেখলাম, দরজা খুললাম, নিচের ক্লাসরুম গেট আটকানো, পুরো বাড়িওয়াল গেট আটকানো, কিন্তু কোথাও কোনো ইনফেকশন পেলাম না, যেটা মনে হলো যে এটা আসলে একটা হরিফিক কিছু। তো এটার এই ঘটনার ঠিক 2 দিন পরে একটা ঘটনা ঘটে আমার সাথে, সেটা হচ্ছে আমি ফজর নামাজ পড়ে যখন ঘুমাই শুই যখন, তখন দেখছি যে আমার পাটা মানে বাম পাটা হঠাৎ করে বেঁকে যাচ্ছে। এটা ওরা কি হতো, আমার ফিজিওলজিস্ট অনেকে বলে থাকে যে এটা ফিজিক্যালি একটা অনেক সময় ঘটনা ঘটনা ঘটে থাকে আমাদের শরীরে, কিন্তু আমি তখন জাগ্রত ছিলাম, আমি কিন্তু ঘুমন্ত ছিলাম, হঠাৎ করে এটা কেন ঘটবে। তো পা বাচ্চা তো বাচ্চাই, তো বাচ্চা বাচ্চা এই সময় আমি দেখলাম যে আলো তো আল্লাহ বাসা লাইট জানা ছিল কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, বা কৌশলের ভিতরে আমি ঘুমিয়ে গেছি এরকম একটা ভাব, কিন্তু চোখ খুলে দেখতে যাচ্ছে কারণ আমি হঠাৎ করে সব অবস্থা থেকে বসে পড়ি, সব সঙ্গে সঙ্গে ওটা চলে যায় ধাক্কা দিয়ে একটা চলে যায়। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা ঘটে আমার সাথে, এটা আমি আমেরিকা সেন্টারে প্রায় পড়াশোনা করতে যাই, তো ফেল আই টেস পাশাপাশি অনেকগুলো পড়াশোনা করতে যাই, আমার বাসা থেকে জাস্ট 5 মিনিট একটা দূরত্ব ডিস্টেন্স আর কি। তো আমি সাধারণত হেঁটেই যাই, তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে আমি এটা না হেঁটে আমি সেদিন রিক্সা ভাড়া করি আর কি। তো বৃষ্টিটা তখন থেমে গেছে, কোনো বৃষ্টি নেই, বাতাস নয়, দমকা কোনো হাওয়া নেই, কিন্তু যেটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে রাস্তাটা তেমন কোনো কাটা ছিলাম, বিকজ আমাদের ইউনিয়ন পরিষদ ছিল, ওটা ইউনিয়ন পরিষদের ওখানে মাত্র রাস্তাটা তৈরি করা হয়েছে। তো আমি রিক্সায় উঠছি, রিক্সার রাস্তা প্লেন রিক্সা যাচ্ছে, হঠাৎ করে দেখলাম একটা দমকা হাওয়া আসলো, দমকা হাওয়া আসছে আমাকে ফার্স্টে আমাকে এটা হিট করে না, আমি বুঝতে পারলাম রিক্সাওয়ালাকে ফার্স্টে এটা হিট করছে। তো হিট করার পরে সে রিক্সাটা জাস্ট 3টা পাক খায় ওই জায়গা থেকে, পাক খেয়ে উল্টে যায়, এবং আমি তো আহত হয়েছি তো বটে, তো রিক্সাওয়ালা যেন খুব খারাপ লাগছে, বেচারা বুকের এবং পায়ে বেশ কত স্থান দেখা দিয়েছে। তারপরে পাশে মাও শিশু ক্লিনিক ছিল, সেখানে আমার ধরি করে নিয়ে যাই, আমিও বেশ স্ক্র্যাচ পাই আর কি হাতে এবং পায়ে, কিন্তু এখনও সে ঘটনা আমার ব্যাখ্যা পেলাম না যে কেন বাতাসটা এসে ধাক্কা দিল আর কেন আমি আমরা এভাবে উঠলাম, কারণ ওই সময় মানে জাস্ট দিনের বেলা ছিল এবং বেশ সূর্য ছিল, সূর্য বেশ আলো ছিল, আর তেমন একটা বাতাসও ছিল না, বৃষ্টি তো হয়ে গেছে সকালে, আমরা যখন যাচ্ছি তখন বিকালে, আর রাস্তায় হালকা পানি ছিল, কিন্তু সেই পানিতে তো রিক্সা যদি ধাক্কাও খায় এভাবে তুমি তো জানো কথা না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা চলে যাবো আমাদের এসএমএস এ। আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, রাকিন আমাদের সেন্ট্রাল রোড থেকে এসএমএস করেছে এবং তিনি একদম খাতা কলম নিয়ে বসছেন এবং তিনি ক্যালকুলেট করে ফেলেছেন অলরেডি। সেটা হচ্ছে যে ফার্স্ট স্টোরি রেটিং হচ্ছে 8 out of 10, হসপিটাল বেসড স্টোরি এবং লং স্টোরি হচ্ছে 10 out of 10, এছাড়াও তিনি বলছেন শর্ট স্টোরিজ যেগুলো সেগুলোর জন্য তিনি দিচ্ছেন 10 out of 3 out of 10। আর তিনি বলছেন যে স্টোরি উইথ এন্ডিং, এটা আমি জানি না এটা মানেটা কি তিনি বুঝাতে চেয়েছেন। এটা তিনি বলছেন যে 10 তিনি 9 আছে, অর্থাৎ 9 out of 10 তিনি দিয়েছেন আর কি। রূপক আমাদের লিখেছেন ভূত এফ এম ইজ অসম, আমাদেরকে জয় চট্টগ্রাম থেকে লিখেছেন ইটস মাই নিউ এক্সপিরিয়েন্স। আচ্ছা, আপনার নিউ এক্সপিরিয়েন্সটা কোথায় আমরা এখনো পাইনি, আপনি আপনাকে ভাই ইমেল করতে হবে। এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফ এম। শাউন মোহাম্মদপুর থেকে লিখেছেন ভাইয়া আমি এবং আমার ওয়াইফ তুলি শুনছি খুব জমে উঠেছে, অনেক অনেক ধন্যবাদ শাউন। আমাদেরকে তনিমা এবং গুলশান থেকে এসএমএস করেছেন যে ভাইয়া আমার এসএমএস কেন পড়া হয় না। আমি আচ্ছা, তিনি বলছেন যে তার ফার্স্ট যে স্টোরিটা সেটা ভালো লেগেছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, নাম লিখেননি, তিনি বলছেন ফার্স্ট স্টোরি ওয়াজ ভেরি নাইস, তার নিয়ে আমাদের এসএমএস করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি মিম তুলি তারপরে সুমনা সবাই মিলে ছাদে বসে ভূত এফ এম শুনছেন এবং তিনি বলছেন যে ভূত এফ এম রক্স। আমাদেরকে রোজলাইন এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমি 2010 একদম ফার্স্ট দিকের লিসনার এবং এসএমএস পড়বেন না এই ভয় এসএমএস দিয়ে আজকে সাহস করে দিয়ে দিলাম এবং আমিও কিন্তু পড়ে ফেলেছি আপনার এসএমএসটি, আসলে সাহস করলেই হয়। সাকিব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন তার কাছে ভালো লাগছে। আমাদেরকে রিদান এসএমএস করেছেন, বাবা বা রিদান আপনি এখন ফুটবল ছেড়ে পুরোপুরি ভূত ফেমের একজন লিসনার হয়ে উঠেছেন দেখে আমার খুবই ভালো লাগছে। তৌকির আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রিঙ্কি। আমাদেরকে ইব্রাহিম চিটাগাং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে বিলিভ ইট অর নট আমি ভূত ফেমের ফ্যান। আরে এটা তো বিশ্বাস না করার কোনো কারণই নেই, যে কাউকে বললে বিশ্বাস করবে আপনি ভূত এফ এম ফ্যান। আমাকে ফাহাদ এসএমএস করেছেন বাড্ডা থেকে এবং তিনি বলছেন আজকের ফার্স্ট ঘটনাটা জোশ ছিল। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও ডিজে শান চট্টগ্রাম থেকে, তিনি বলছেন আই লাভ ভূত এফ এম। উৎস আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে ইয়াকুব, এসএমএস করেছেন রাকিব সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাদেরকে ইমেইল পাঠাতে চান অর্থাৎ ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ VHOOTFM অ্যাট দ্য রেট RADIO FORTI ডট এফ এম। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার আপনার ঘটনাটি আপনি পাঠিয়ে দিন। অনেকেই বলেন যে বাংলিশে লেখা যাবে কিনা, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট ইউজ করে বাংলায় লেখা যেটাকে বলে আর কি, হ্যাঁ সেভাবেও লেখা যাবে। তবে অবশ্যই দেখবেন, একটু খেয়াল রাখবেন যে এক একজন এক একটা বাংলার স্পেলিং একটাভাবে করে, সুতরাং ওইটা যেন একটু মানে একটু যেন বোঝা যায় এরকম ধরনের হলে খুব ভালো হয়। আর যদি আপনি চান, আপনি অবশ্যই মানে আমি চাইবো যে আপনি সবসময় ওয়ার্ড ফাইলে লিখুন, তাহলে সেটা আমাদের সুবিধা হয় সংগ্রহ করতে আর কি, সংগ্রহে রাখতে সুবিধা হয়। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন আরও অনেকেই আপনি এবং আমরা সেই এসএমএসগুলো আবারও পরে নিয়ে আসবো। আপাতত জানিয়ে দিই যে আজকের এই এপিসোডটি, চমৎকার এই এপিসোডটি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন অপশান আপনাকে দেওয়া হচ্ছে এপিসোডের এবং যে যেটা আপনি মিস করেছেন এবং যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান সেটা আপনি চাইলেই শুনতে পারবেন। নাও আপনি চাইলেই ভূত এফ এম এর যে টিউনটি রয়েছে সেটা আপনার নিজের টিউন করে ফেলতে পারবেন, অর্থাৎ মাই টিউন করে ফেলতে পারবেন বা কার টিউন করে ফেলতে পারবেন, যেটা এই মুহূর্তে মাসরুম প্লে করছে। এবং আমি একটা এসএমএসও পেয়েছিলাম যে এইটা কীভাবে এই টিউনটি করা যায় সেটা জানার জন্য একটা এসএমএস দিয়েছিলাম। তো ভূত এফ এম টিউন কোডটা আপনাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে, একটা কোড নেওয়া ইজ 92125, এইটা আপনাকে একটু মনে রাখতে হবে এবং আপনাকে এসএমএস পাঠাতে হবে। সহজ একটা পদ্ধতি, আপনার মোবাইলের মেসেজ অপশানে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে টাইপ করুন 92125, ব্যাস এবার আপনি আপনার এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, আপনার এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং এই মুহূর্তে যে ঘটনাটি আপনাদের জন্য অপেক্ষা করছে সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার, এটা তিনি স্টুডিওতে শেয়ার করতে পারেননি, সো আমাদের তার ঘটনাটি সংগ্রহ করতে হয়েছে তার অডিও ক্লিপ থেকে এবং তার অডিও ক্লিপটি আমরা এখন প্লে করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং অডিও ক্লিপটি প্লে করার পরপরই আমরা আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
The experiences which I'm going to share today, which ita hoche ekti haunted ekta coaching center er mane experiences. So I'm going to share it with you now. So ita diner talai khate. Ami ekta description dei coaching center ta hoche chhota la ekti coaching center. এবং যেটা হয় যে একতলা মানে একতলায় ক্লাস হয় বেশিরভাগ টাইমে, দিনের বেলা সন্ধ্যের বেলা যখনই হোক একতলায় ক্লাস হয়। উপর বাকি তলাগুলো বেশিরভাগ সময় তালা থাকে এবং ছতলায় মাঝে মাঝে ক্লাস হয়। তো এটা আমার কাজিন, ওর নাম কারার, ওর সাথে কথা। দিনের বেলায় একটা সময় থাকে যখন সব কিছু মোটামুটি ফাঁকা এবং কোচিং সেন্টারের উপর তলাগুলো পুরোপুরি ফাঁকা থাকে। ইউজুয়ালি এই টাইমটা হয় দুটো থেকে তিনটার মাঝখানে। কোনো এক কারণে সেদিন কারা তাড়াতাড়ি চলে যায়। সকালে তার ক্লাস হয় এবং হাতে গুনে দুই তিনটি টিচার খালি সপ্তাহে তিন দিন ছয়তলায় ক্লাস নিত, এছাড়া কেউই নিত না ক্লাস ওখানে। আর বলতে গেলে মানে বন্ধ হয়ে থাকতো পুরো ফ্লোরটা। সেদিন কারা যে ফ্লোরটা খোলা পায় এবং সে তার ক্লাসরুমে গিয়ে বসে, একা একা সে বসে বসে বই পড়ছিল এবং এমন সময় সে শুনতে পেল যে তার নাম ধরে কে জানি ডাকছে। সে উঠে এবং সে হাঁটা শুরু করে, মানে সে জানতো যে এরকম মানে ছোটখাটো সুপার ন্যাচারাল জিনিস ওখানে ঘটে। সে ভাবলো যে হাঁটলে তার মনে আর এসব আসবে না, কিন্তু হাঁটতে গিয়ে কখনো মনে হচ্ছে যে কেউ কানের কাছে এসে ফু দিচ্ছে, কখনো মনে হচ্ছে তার চুল কেউ পিছন থেকে টানছে। একটা পর্যায়ে সে ডিসিশন নিল যে না, এখানে আর আমি থাকবো না, থাকতে পারবো না একা একা, আমি নিচে তলায় চলে যাবো। তো ক্লাসরুমে ঢুকলো তার ব্যাগটি নেবার জন্য, অ্যান্ড তখন সে দেখলো যে একটা শ্যাডো আকৃতি কিছু মাত্র তার ব্যাগের কাছ থেকে ঠাস করে সরে পড়লো। এটা কি ছিল এটা নিজেও সে বলতে পারছে না। ওর সাহস কিছুটা দেবে যায় এবং ব্যাগটি সে নিল এবং সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো। ন্যাচারালি এমন সময় দৌড়ানোটা স্বাভাবিক, কিন্তু হি ডিড নট ওয়ান্ট টু প্যানিক, মানে প্যানিক অ্যাবাউট দিস। সে নর্মালি ব্যাপারটা নিল অ্যান্ড চোখে ভুলে যাবে ব্যাপারটা, হতেই পারে হ্যালুসিনেশন অর সামথিং। যদিও সে নিজের ভিতরে যে ছিল যে চোখের ভুল নাই, আমি নিজে দেখছি জিনিসটা ক্লিয়ারলি। তো দরজার কাছে এসে পড়ে আর ছয়তলা থেকে নিচে নামবে এমন সময় পিছন থেকে ওর নাম ধরে কিছু একটা উইয়ার্ড ভয়েস তাকে বলে উঠে যে কেন যাচ্ছ, থাকো। এভাবে ক্লিয়ারলি ও জিনিসটা শুনতে পারে এবং খুব সাহসে সে পিছনে ফিরল এবং দেখে যে সেখানে কেউ ছিল না। সে তখন ভাবলো আমি যদি চিল্লাই এখন কিছু আমি চিল্লাবো। তো সে বললো যে কেউ এমন করছো আমার সামনে আসো, আর সামনে না আসতে পারলে যারা না চলে যাও। চিল্লাই বললো তো সাহস দেখালো আর কি। তারপর সে ওর সাথে কি ঘটনা ঘটছে সেটা ও একটু জিজ্ঞেসে বললো। ওর একটা উত্তর যে আমার মনে নেই। সেদিন টিচার যখন উপরে আসে কারাকে বাথরুমে পায় এবং সে অনেক অস্বাভাবিকভাবে পায়, মানে তার হাতে খামসি তাক ছিল এবং কোমরের মানে তার মাথাটা অলমোস্ট ঢুকানো ছিল, মানে উল্টাও করে। এবং তার মানে সেদিন যদি টিচাররা ওকে নাই মানে রেস্কিউ করতো সে হয়তো বাঁচতে পারতো না। এরপর থেকে যেটা হয় ওকে এগুলো ব্যাপারে জিজ্ঞেস করলে ও কিছু বলে না, ও চুপ থাকে এবং ওর মানে ও অনেক হাসি খুশি টাইপের একটা মানুষ ছিল। অনেকটা বদলে যায়, মানে অনেক চুপচাপ হয়ে যায় এবং অনেক বিয়ের টাইপের হয়ে যায়। তো আরও ছোটোখাটো ঘটনা সেখানে ঘটতেই থাকতো, যেমন আমার কাজিন আর ওর ফ্রেন্ডরা একা থাকলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারতো। খালি সেটা নয়, মাঝে মাঝে তিনজন মিলে পুরো একটা খালি ফ্লোরে একটি ক্লাসরুমে বসে গল্প করছে এমন সময় তাদের গল্প মাঝখানে শুনতে পাওয়া যায় যে কোনো একটি অচেনা ভয়েস হাসছে। সবাই তখন চুপ হয়ে যেত, কারণ তারা জানে যে এই হাসি তাদের মধ্যে কারোর নয়। মাঝে মাঝে মাগরিবের আজানের সময় গার্জিয়ানসরা পাঁচতলার কোনো বন্ধ ক্লাসরুমে জানালার কাছে দেখতে পারতো যে লম্বা চুলানা কোনো মেয়ে সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছে এবং তার দিকে অনেক করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দারোয়ানকে মানে ডাকতে ডাকতে চোখের পলকে মেটে গায়ে কেমন কেমনি হলো কীভাবে হলো কেউ জানে না। পরে দারোয়ানকে জিজ্ঞাসা করলে জানা যায় যে আসলে এই ফ্লোরটাতে কেউ তখন ছিল না, ইনফ্যাক্ট ফ্লোরটা বন্ধ থাকে সবসময়। আমার কাজিনের সাথে সেই সেই ঘটনাটি ঘটার পরে আমার চাচি আমার কাজিনকে সেই কোচিং সেন্টার থেকে ছাড়িয়ে দেয়। টিচারদের প্রাইভেসির কারণে এসব ঘটনা সেরকম কাউকে বলা হয়নি। তো মাঝে মাঝে আমার কাজিন কোচিং সেন্টারে যেত এবং সে নিজেও মিনি করে শব্দ শুনেছে যে মাঝে মাঝে। তো আমার কাজিনের গার্লফ্রেন্ড সরি আমার আরেকটা কাজিন যে ওখানে পড়তো ওর বয়ফ্রেন্ড একদিন সিঁড়ির পাশে বসে স্মোক করছিল, এমন সময় সে শুনতে পারলো যে ওর গার্লফ্রেন্ড মানে আমার আরেকটা কাজিন ওর নাম বাসুরি, মানে বাসুরির কণ্ঠে কেউ তার পিছন থেকে বসে যে মানে এরকম করে না। তো শাবাব ছেড়েছে আমার কাজিনের বয়ফ্রেন্ডের নাম শাবাব, শাবাব ভয় পেয়ে যায় এবং কারণ সেদিন সে বাসুরিকে এয়ারপোর্টে দিয়ে আসে সেটা সে বেড়ে যাচ্ছিলো, তো পিছন ফিরে দেখে যে সেখানে কেউ নেই, তো কে ওর বয়ফ্রেন্ড কথা বললো আর ও জানে যে কোচিং সেন্টারটা পুরো বন্ধ, কেউ নাই, ও একা বসে বসে এখানে স্মোক করছে, তো ভয় পায় ও ভয় পায় এর জন্য সে উঠে যে সে বের হতে যাবে, তখনই সে শুনতে পায় যে নুপুর পড়া কোনো কিছু আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে এবং মানে আস্তে আস্তে হেঁটে চলে গেলো, সে ভয় ওখান থেকে বের হয়ে চলে আসে। তো এত ঘটনা ঘটার পর কারো সাহস হয়নি যে এইসব কী এটা বাইর করার, পরে শাবাব এবং তার কিছু ফ্রেন্ড এটা নিয়ে সিরিয়াস ইনভেস্টিগেশন করে এবং তারা জানতে পারে যে এখানে বেশি দারোয়ান টিকত না, কেয়ারটেকাররাও থাকতে চেত না, এটা সত্যি কথা কারণ সবাই নিজেই দেখছে যে প্রায় 2-3 মাস পর পরই নতুন দারোয়ান আর কেয়ারটেকার আসতো, স্পেশালি 2-3 মাস টিকত, মাঝে মাঝে তো 1 মাসও টিকত না। এই দারোয়ান যাত্রা যে ছিল সে কখনো রাত হলে কোচিং সেন্টারে থাকতো না এবং ভুল করেও সন্ধ্যা সময় বা দিনের বেলাও একা একা কোনো ফ্লোরে একা যেত না, কারণ সেও কিছুটা এসব ঘটনায় ভুক্তভোগী ছিলেন। একসময় এক দারোয়ান একা একা নিজের মতো বিল্ডিংটি বাদ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোনো কারণবশত তার বাদটি হয়নি এবং অবশেষে তার সাথে কোনো একটি ঘটনা ঘটে, সে তারপরের দিন না বলে গ্রামে চলে যায় এবং ঠিক 4 মাস পরে খবর আসে যে সে মারা যায় এবং তার মৃত্যু খুব অস্বাভাবিক ছিল। এটা ঠিক বলা যায় না যে এই সব কিছু ওই বিল্ডিংয়ে কিছু দেখার কারণে হয়েছিল বলে কোনো প্রুফ নেই আর এটা রুমারও হতে পারত। সো শাবাবের অনেক কানেকশন দিয়ে এই লোকটি ফ্যামিলি অ্যান্ড গ্রাম মানে গ্রাম বের করে এবং হি ট্রাভেলড অল দ্য ওয়ে টু নেত্রকোনা, সেখানে তার ফ্যামিলির সাথে কথা বলে জানতে পারে যে লোকটি অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখত, ঘুমের মধ্যে চিল্লাত এবং কানতে কানতে বলতো যে আমার বাদ দেওয়ার মানে চেষ্টা করা উচিত ছিল না, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, চলে যাও তোমরা যেখান থেকে আসছো। তারা হুজুর থেকে ফু দেওয়ায় মানে হুজুরের কাছে ট্রিটমেন্ট করে কিন্তু তাতে কোনো কাজ হয় না, হুজুররা বলে যে যা কিছু তার পিছনে পড়েছে সেটা তার উপরে অনেক রাগ এবং তারা অনেক খারাপ এবং তাকে কিছুতেই ছাড়বে না, আর তাকে কোনো এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়ার সাজেশন দেওয়া হয় কিন্তু তাকে সেখানে নিয়ে যাবে তার আগের দিনই তাকে তার বাসার বাথরুমে কোমরের মধ্যে মাথার ঢাপা পা উপরে অবস্থায় মৃত্যু পাওয়া যায় এবং বাথরুমে কোনো মানুষ ঢুকার মতো মানে পার্থক্য ছিল না যে অনেক কনজাক্টেরা ছিল, সো মার্ডার কেস হওয়ারও কোনো চান্স না। এটা তো স্বভাব এটা নিয়ে আরও ঘাটে মানে এসব ঘটনায় এই বিল্ডিংটা নিয়ে আরও ঘাটে এবং জানা যায় যে একসময় যখন ওই এরিয়াতে আন্ডারডেভেলপ ছিল অর্থাৎ যখন ধানমন্ডি পুরোপুরি জঙ্গল ছিল ওই পার্টিকুলার জায়গায় মানুষ মার্ডার করে দাফন করে মানে মানুষ মার্ডার করে ওখানে ফেলে দেওয়া হতো, মানুষ মানুষ করে ওখানে ফেলে দেওয়া হতো এবং আফটার সাম পিরিয়ড অফ টাইম ওখানে কালো জাদু প্র্যাকটিস করা হতো একবারে ওই পার্টিকুলার স্পটটাতে। একজন সোর্স থেকে জানা যায় যে সেদিন একটি ফ্যামিলি একমাত্র মেয়েকে মেরে ফেলে দেওয়া হয় আর এবং বাবা মা ওয়ান্টেড হার ব্যাক উইচ ওয়াজ টোটালি এগেনস্ট দ্য ন্যাচারাল সার্কেল বিকজ শি ওয়াজ অলরেডি ডেড, কিন্তু কোনোভাবে জানতে পারা যায় যে ওখানে কোনো এক তান্ত্রিক মরা মানুষ ফেরত আনতে পারে, সো সেই তান্ত্রিককে নিয়ে তারা সেখানে যায় কিন্তু মেয়েটিকে তো আনতে পারে না, আনতে পারেনি উল্টো এমন কিছু এনেছিল যেটা ওই তিনজন অর্থাৎ মা বাবা এবং তান্ত্রিক আগুনের জন্য মেরে ফেলে। এটা আবার ওখানকার অনেক মানুষ দেখেছে কারণ তারা আগুনে জ্বলতে জ্বলতে দৌড়াচ্ছিল সেখানে কিন্তু যতক্ষণে তাদেরকে বাঁচানো যেত তারা মারা যায়। সেই রাস্তাটি এখনো অনেক ডেভেলপড ওখানে, সেইখানে কোচিং সেন্টারটি হওয়ার আগে একটি ফ্যামিলি থাকতো পুরো বিল্ডিংটি নিয়ে, জয়েন্ট ফ্যামিলি থাকতো, সেই জয়েন্ট ফ্যামিলিতে মোট 4টি ছেলে মেয়ে মারা যায় সুইসাইড এবং অস্বাভাবিকভাবে। এরপরে তারা বুঝতে পারে যে এ বাড়িতে কি হিউজ প্রবলেম আছে আর এর জন্য তারা মানে বাসাকে বিক্রি করে চলে যায়। শুধু তা নয়, ওই কোচিং সেন্টারে একটি রুম ছিল নিচের তালায় যেটা সবসময় বন্ধ থাকতো, রুমটিতে লাইট 5 মিনিটের বেশি টিকতো না এবং এটার চাক্ষুষ প্রমাণ আমি, আমার কাজিন এবং আমার চাচি। আমি তখন ক্লাস 5-এ পড়ি এবং প্রায় যেতাম আমার কাজিনকে আনতে কোচিং থেকে সন্ধ্যাবেলায়, তো চাচি অসুস্থ থাকতেন তাই গরমে বসতে পারতো না, অন্য গার্জেনদের মাঝখানে অনেক উপরে উঠা উঠতে পারাটা তার জন্য কষ্ট হতো। তো দারোয়ান বলেন যে আচ্ছা আপা, নিচের তলা একটা রুম খালি আছে কিন্তু ওখানে লাইট 5 মিনিটের বেশি টিকবে না। আমরা ভাবলাম যে হয়তো বা ইলেকট্রিকের প্রবলেম, কিন্তু পরে মানে আমরা ভাবলাম যে ওটা ইলেকট্রিকের জন্য, কিন্তু পরে পরে 1 মান্থ দারোয়ান চেঞ্জ আমরা দেখলাম যে কিন্তু পরপর 1 মান্থে দারোয়ান 19টি বাল্ব আমাদের চোখের সামনে চেঞ্জ করে 5 মিনিট পরে ফেটে যায়। তো আমাদের সামনে ইলেকট্রিক্যাল মানুষ আনে এবং তারা বলে যে সার্কিটের তো কোনো সমস্যা নেই। তা ঠিক 2 মান্থ পরে আমি আর আমার চাচি ওই রুমে আবার মানে চাচি নিয়ে গেলাম, আবারও সেম ঘটনা। তো আমার দুইটা কাজিন, ওরা ভাই বোন, ওদের বললাম ওদের নাম কারার আর বাসুই, যারা এলেভেল শেষ হওয়ার পরে আমরা কেউ সেখানে আর যাইনি। তো বাসুরি তার এলেভেল শেষ হওয়ার পরে পড়াশোনা করতে ক্যানাডা ফেরত চলে যায় এবং তারা অন্য জায়গায় মানে টার্কিতে পড়াশোনা করতে চলে যায়। তো ওরা যখন রিসেন্টলি মানে বাংলাদেশে ফেরত আসে, তো স্বাভাবিক সাথে আমার কাজিন যদি ঠিক হয়, তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওই কোচিং সেন্টারে যাবো। তো আমরা গেলাম, ওখানে কি ডেভেলপারের সাইনবোর্ড বসানো এবং পুরো বিল্ডিংটা খালি, কিন্তু সেখানে সেই পুরানো দারোয়ানটা মানে ছিল। সেই ব্যাচ যাওয়ার পর তো আমরা তার সাথে কথা বললাম, তো সে বললো যে সেই ব্যাচ যাওয়ার পরে ব্যাচ মানে ওদের আমার কাজিনদের ব্যাচ যাওয়ার পরে ব্যাচের আর একজন স্টুডেন্ট মেন্টালি ইল হয়ে যায় কোচিং সেন্টারে কোনো একটা ঘটনা ঘটার কারণে। তো আমাদেরকে ঠিক প্রথম ঘটনাটি বলতে পারেনি কিছু কারণে, তো মানে সে গ্রামে ছুটিতে ছিল এই কারণে সে বলতে পারে মানে সে জানে না যে কি হয়েছিল এক্স্যাক্টলি ওই জায়গাতে। তো কিন্তু গার্জিয়ানরা টিচার্সদের ধরে অনেক জোরে মানে তারপরে মানে বাসাটি বাধা দেওয়ার জন্য অনেক জোর দেয়, কারণ গার্জিয়ানরা বুঝতে পারে যে এই বাসাটায় যে এই মানে এই যে মানুষটা যে মেন্টালি ইল হয়ে গেছে এটার সাথে কোনো একটা সুপার ন্যাচুরাল ঘটনা ঘটার কারণে হয়েছে। তো বাধা দেওয়ানোর পর সব কিছু নর্মাল ছিল, কিন্তু কিছু মান্থের জন্য একদিন সকালে একটি টিচার অ্যান্ড দারোয়ান কাকা এসে দেখে যে চারপাশে যে বাধাটা দেওয়া ছিল মাটির ঢাকনা ওর ওয়াটার যেটাতে করে ওটা মানে উঠানের মাঝখানে ভাঙ্গা পড়া। এরপরে টিচাররা ডিসিশন নেয় যে এভাবে এখানে পড়ানো যাবে না, তো ওরা এই জায়গাটি ডেভেলপারদের কাছে বিক্রি করে দেয়। সেই দিন আমি রিক্সা দিয়ে আসছিলাম এবং আমি দেখছি যে জায়গাটা ভেঙে এসে বিল্ডিংটি ভেঙে ফেলেছে। তো দিস ইজ মাই স্টোরি, আই হোপ ইউ গাইজ লাইক ইট অ্যান্ড আই হোপ ইউ গাইজ শেয়ার ইট। থ্যাংক ইউ।
This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:24। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। পাচ্ছি আপনাদের এসএমএস এবং এসএমএস এর শাওলি খিলগাঁও থেকে আমাদের লিখেছেন, আমার একটা কাহিনী আছে, আমি এটার ভয়েস রেকর্ড কি হয়ে পাঠাবো। আপনি আপনার মোবাইল ফোনটিকেই আপনি রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারেন এবং সেখানে রেকর্ড করে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেসটি তো জানাই আছে, ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম। স্পেলিংটি আরও একবার জানিয়ে দিচ্ছি, BHWTFM@RADIOFORTI.FM। আমাদেরকে মিশকাত এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে যে এই স্টোরিটা মানে লাস্ট যে আমরা অডিও ক্লিপটা শুনলাম সেই স্টোরিটা অনেক ভালো হয়েছে। রায়না আমাদের গুলশান থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা অসম হয়েছে, আই লাভ ভূত এফএম। আমাদেরকে স্মিতা উত্তরা থেকে লিখেছেন যে আপুর গল্পটা শ্বাসরুদ্ধকর, আমি এটি দারুণ এনজয় করেছি। আশরাফুল আলম ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, ঢাকা উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে ভয় লাগছে রুমে আমি একা। মাসুদ রানা আমাদের লিখেছেন, কেউ যদি লাইট অফ করে ডোর ক্লোজ করে হেডফোন কানে লাগিয়ে একা একা ঘরে অন্ধকারে ভূত এফএম শুনে থাকে তাহলে প্লিজ তার বাম পাশে বলে কিছু একটা বলতে চেয়েছিলেন, পুরো এসএমএস টি আসেনি। আমার মনে হয় বাম পাশে তাকানোর কথা তিনি বলবেন এবং বাম পাশে খেয়াল রাখতে বলেছেন। হিরু আমাদের লিখেছেন যে অনলি লং কাহিনীগুলো শোনালে বেশি ভয় লাগতো, স্পেশালি মুর্দা মানুষ যদি চলাফেরা করে এরকম ধরনের কোনো তিনি শুনতে চেয়েছেন। তো আমার মনে হয় যে সবাই দেখছি যে লং স্টোরি বেশি পছন্দ করেন শর্ট স্টোরি চাইতে। আমাদেরকে রোজাক এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট অডিও ক্লিপটা ভালো ছিল। হৃদয় আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা এখনো তিনি দেখছেন যে অসম। সোমা লিখছেন লাস্ট স্টোরিটা অসম। উৎস আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে স্মৃতি মিরপুর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন মিফতা খিলগাঁও থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন শুভেচ্ছা কক্সিস বাজার থেকে, তিনি এবং তার কাজিন ভূত এফএম শুনছেন। নয়ন আমাদের বাগেরহাট থেকে এসএমএস করেছেন, তিনি এবং তার বাবা ভূত এফএম শুনছেন। আমাদেরকে নাহিয়ান এসএমএস করেছেন এবং তিনি এসেছেন অডিও ক্লিপটা জোশ ছিল। সাকিব গাজীপুর থেকে এসএমএস করে বলছেন যে আপুর ঘটনাটা ফার্স্ট হয়েছে। আমাদেরকে তুলির এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা জোশ। সুতরাং আমি বুঝতেই পারছি যে এক একজনের কাছে একটা ভালো লাগছে, তবে ফার্স্ট এবং লাস্ট স্টোরিটার বিপক্ষে ভোট অনেক বেশি এবং সবাই মোটামুটি চাচ্ছেন যে স্টোরিগুলো যেন লং হয়। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ঘটনায়। আমাদের সাথে নতুন আরও একজন অতিথি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, আমাদেরকে তার কাছে যাব এবং আমি বলবো যে আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে এসেছেন, কী করেন আপনি, তারপর আপনার ঘটনাটা শুরু করবেন।
হ্যালো বন্ধুরা, আমি সজল, আমি মিরপুর থেকে এসেছি, আমি এখানে একটি পার্ট টাইম জব করি। আমার ঘটনাটা, আমি যখন ইন্টার সেকেন্ডারিয়ে পড়ি তখনকার ঘটনা, আমরা তখন বগুড়া শেরপুরে থাকতাম। তো আমাদের বাসাটা ছিল পৌরসভার একটু বাইরের দিকে, তো একটু গ্রামের মধ্যে ছিল। তো সেখানে আমরা যে বাসাটায় থাকতাম, তো আমি রাতের বেলা, বেসিক্যালি আমি রাতের বেলা পড়াশোনা করার অভ্যাস ছিল আমার। তো আমি একটা কাজ করতাম, সেটা হলো আব্বা আম্মু যখন শুয়ে পড়তো তখন আমি একটু বাইরে বের হয়ে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম। আমার ফ্রেন্ডরা রাতে আড্ডা দিত, তাদের সাথে আমি আড্ডা দিতে যেতাম। তো তাদের সাথে আড্ডা দেওয়ার কারণে আমি মাঝে মাঝেই রাতে বাইরে বের হতাম। একদিন রাতে যখন আমি তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছি, হঠাৎ আমি খেয়াল করি আমার পিছনে কে যেন হেঁটে আসতেছে। তো তখন রাত প্রায় অ্যারাউন্ড 2-3 সময়। তো আমি চিন্তা করি এত রাতে কে আসতেছে, সেই জন্য আমি পিছনে তাকাই। তো পিছনে তাকানোর পরে আমি কাউকে দেখতে পাই না। তো আমি ততটা কেয়ার না করে আবার হাঁটা শুরু করি। তো যখন আমি হাঁটা শুরু করি, ঠিক আমার পিছনে আবার সেই একই সাউন্ড, কে যেন হেঁটে আসতেছে। তো এবার আমি ভাবি হয়তো আমার কোনো ফ্রেন্ড আমার সাথে শয়তানি করতেছে। দেন আমি একটা কাজ করি, হেঁটে যাওয়ার সময় রাস্তায় একটা মোড় আছে, তো আমি সেই মোড়টা ঘোরার পরেই আমার ফ্রেন্ড, মানে আমি ভাবি যে আমার ফ্রেন্ড আসতেছে, তো ওকে ভয় দেখানোর জন্য আমি মোড়টা ঘুরে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ি। তো আমি খেয়াল করি যখন আমি মোড় ঘুরে দাঁড়িয়ে পড়ি, তখন ওই পাশ থেকে হাঁটার সাউন্ডটা বন্ধ হয়ে যায়। তো আমি ভাবি যে এই মোড়ের উপরে একটা বাসা আছে, তো মোড়ের ওই পাশ থেকে আমার ফ্রেন্ডের পক্ষে কখনো জানা সম্ভব না যে আমি এই পাশে দাঁড়িয়ে পড়েছি। তো আমি তখন একটু ভয় পেয়ে যাই, আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি শুয়ে পড়ি, আর পরের দিন সকালে ভাবি যে হয়তো ফ্রেন্ডরাই শয়তানি করছে, এটা মনে করে আমি আর কাউকে ব্যাপারটা বলি না। তো সেদিন রাতে যখন আমি আবার পরের দিন আমি যখন রাতে পড়তেছিলাম, তো রাতেবেলা পড়ার সময় আমার রুমের দরজায় কে যেন নক করলো। তো আমি ভাবলাম আমার আম্মু হয়তো খোঁজ নিতে আসছে যে আমি পড়াশোনা করতেছি কিনা। তো আমি বললাম কে, তো কোনো জবাব নেই। আমি আবার আশ করলাম কে, আবার নক করলো, কোনো জবাব নেই। তো এবার আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেওয়ার পরে আমি দরজায় কাউকে পেলাম না, শুধু একটু একটু ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলো। আমি ওইখানে কাউকে যখন না পেলাম তখন আমি অবাক হয়ে গেলাম। আমি আমার আম্মুর রুমে নক করলাম, আম্মুকে আশ করলাম যে আমার রুমে কে নক করছে। আমি বলছি যে কই, বাসায় তো কেউ নেই, আমরা তো কেউ উঠি নাই, তুমি মনে হয় ঘুম ধরছে, তুমি শুয়ে পড়ো, তুমি হয়তো ভুল শুনছো। তো আমি ওইটা চিন্তা করি, শুয়ে পড়ি। বেসিক্যালি তারপর থেকে আমাদের, এটা বলে রাখি, আমাদের ওই বাসাটা টিনশেড বাসা ছিল, আমাদের চালটা ছিল টিনের। তো আমি তারপর থেকে প্রায় রাতেই আমি লক্ষ্য করতাম আমাদের চালের উপর দিয়ে কে যেন হেঁটে, মানে হাঁটার সাউন্ড, মানুষের হাঁটার সাউন্ড পাইতাম আমি প্রায় রাতেই। যখন এরকম হাঁটার সাউন্ড পাইতাম তখন আমি একটু ভয় পাইতাম। আমি আমার আম্মুকে ব্যাপারটা জানাই, বাট আম্মু ততটা কেয়ার করে না। আম্মু মাঝে মাঝে বলছে যে কই, আমি তো রাতে কোনো সাউন্ড পাই না, তো মনে হয় ভুল শুনি। তো প্রতি রাতে আমি যখন এরকম শুনতে থাকি, কন্টিনিউসলি এরকম চলতে থাকে। তো এর মাঝে একদিন দুপুরবেলা আমি বাসায় ছিলাম, তখন আমাদের মেইন গেটে কে যেন নক করে। তো আমি গেট খুলে দিই, একটা বয়স্ক লোক আর তার সাথে আরেকজন, তারা এসে আমাকে মানে বলছে যে তোমরা কি এই বাসায় থাকো? তো আমি বলি যে হ্যাঁ। তো বলছে বাসায় বড়ো কেউ আছে? তো আমি বলি যে হ্যাঁ, আমার আম্মু আছে। তো আমি আম্মুকে ডেকে দিই, তারা বলে যে আচ্ছা আপনাদের বাসায় কি কাল রাতে কেউ এসেছিল? আম্মু বলে যে না তো বলছে যে তাহলে কি আপনাদের বাসায় কোনো সমস্যা আছে? তো আম্মু বলছে কি ধরনের সমস্যা? বলছে জিন ভূত বা এই ধরনের কোনো সমস্যা আছে? তখন আম্মু একটু চুপ করে থাকে। তো বলে যে কেন কি হয়েছে? তখন তারা যেটা বলে যে তারা গতকাল রাত 3টার দিকে আমাদের বাসার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো তারা হঠাৎ আমাদের বাসা থেকে একটু দূরে মানে যখন আসে বাসার কাছাকাছি যখন আসে তখন তারা খেয়াল করে যে আমাদের বাসার তারিখে একটা আগুনের মতো জ্বলতেছে। তো তারা ভাবে হয়তো কোনো আগুন জ্বলতেছে, বাট তারা যখন কাছাকাছি আসে ওইটা তখন তারা দেখতে পায় যে আসলে আগুনটা মাটিতে না, মাটি থেকে এক দেড় হাত উপরে আগুনটা জ্বলতেছে এবং আগুনটা মুখ করতেছে আমাদের বাসার দিকে, এবং কিছুটা সামনে আসার পরে আমাদের গেটের কাছাকাছি এসে আগুনটা আমাদের বাসার ভিতরে ঢুকে যায়। তারা তখন ভয় পেয়ে যায়, তখন আর সামনে আগানোর সাহস পায় না। অনেকক্ষণ তারা ওইখানে থেকে তারপর তারা সামনের দিকে আসে এবং এসে দেখে যে আমাদের বাসার গেটটা বন্ধ। তো এই জন্যই তারা আর কি এত কোশ্চেন আসতে পারে। এই কথা শোনার পরে আম্মু একটু ভয় পেয়ে যায়। তো তারা চলে যাওয়ার পরে রাতে আব্বু যখন অফিস থেকে আসে তখন আম্মু আব্বুকে ব্যাপারগুলো বলে। তো আব্বু বলে ঠিক আছে আমি দেখতে। তো ওই দিন রাতে আমি যখন পড়তেছিলাম তো আমার টেবিলটা ছিল ঠিক জানালার পাশে। তো আমি যখন পড়তেছিলাম তখন হঠাৎ দেখি আমার জানালায় খুব জোরে একটা সাউন্ড হলো। তো খুব জোরে যখন একটা সাউন্ড হলো তখন আমি একটু চমকে উঠলাম। চমকে উঠে আমি জানালার পর্দাটা সরাইলাম। পর্দাটা সরানোর পরে আমি দেখি আমার জানালার পুরো ফ্রেম সহ একদম দেওয়ালের ভেতর থেকে একদম বাইরে বের করে নেওয়া। আমি একটু দেখে একটু ভয় পেয়ে যাই, আব্বু আমাকে ডাক দিই। আব্বুকে বলছি আব্বু মনে হয় চোর আসছিল, দেখেন জানলা ভেঙে গেছে। আব্বু বলতেছে যে এই দেওয়াল এই জানালার ফ্রেম এটা দেওয়ালের মধ্যে থেকে বের করে নিতে 10 জন মানুষও পারবে না, এটা কোনো চোরের কাজ না, তুমি শুয়ে করো, তুমি তোমার আম্মুর সাথে থাকো, আমি ওই জন্য শুচ্ছি, তারপরে এখন আর কোনো ইয়ে করার দরকার নেই, তুমি শুয়ে করো, এটা সকালে আমি ইয়ে করবো দেখবো না। তো যাই হোক আব্বু ওই কথা বললে আর কিছু বলে না আমাকে, আম্মুর সাথে আমাকে আমি আম্মুর সাথে থাকি ওই দিন। পরের দিন আব্বু অফিস থেকে আসে আমাকে বলতেছে যে এদিকে আসুন। তো আমি আব্বুর কাছে গেলাম, আব্বু বলতেছে যে আমি একটা ভুতুরের কাছে গেছিলাম, তো তুমি কি বেশি ভয় পাও? আমি বললাম যে না ভয় না, আমার এই প্রবলেমগুলো তো প্রায় হচ্ছে। তো আব্বু বলছে হুজুর আমাকে বললো যে তোমার সমস্যা আছে বাট তোমার রাশির জন্য বা রাশি বা এই ধরনের কিছুর জন্য তোমার সামনে আসতে পারতেছে না, বাট তোমাকে সবসময় ভয় দেখাচ্ছে। তো আমি হুজুরকে বলছি যে আসলে এটা সমাধান কী, তাহলে একটা তাবিজ বা এই ধরনের কোনো কিছু যদি বন্ধ করে দেওয়া আপনার দেওয়া দূর করে। তখন হুজুর নাকি বলছে যে আপনার ছেলের যে কারণে এ আপনার ছেলের সামনে আসতে পারতেছে না, আমি যদি কোনো বন্ধ করে দিই বা তাবিজ দিই তাহলে দেখা যাবে যে আপনার ছেলের ওই রাশিটা কেটে যাবে। তো পরবর্তীতে যখন আপনার ছেলে ওই মানে তাবিজ বা ওই ধরনের কোনো সংস্পর্শ থেকে বা তাবিজটা যদি শরীর থেকে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে সমস্যাটা আরও অনেক বেশি হবে। এই কারণে কোনো কিছু দিচ্ছি না, আপনার ছেলেকে রাতে একটু বের হতে না করেন আর একটু সাবধানে চলাচল করতে বলেন, ধীরে ধীরে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো এটা শোনার পরে আর কি আমি বলছি আচ্ছা ঠিক আছে, তখন আমি রাতে বেশি বের হব না। বাট আমি তারপরও রাতে প্রায় 2-3 দিন পরেই আমি আবার একদিন রাতে বের হই, বের হয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য যাই। সেদিন রাতে আমি যখন ফিরে আসতে থাকি আমাদের বাসার কাছাকাছি একটা শিমুল গাছ ছিল। তো সেই গাছটার কাছে যখন আমি আসি আমি খেয়াল করি যে গাছের উপরে অনেক খুব জোরে সাউন্ড হচ্ছে। সাউন্ডটা এমন গাছের লোক মানে কোনো লোক যদি গাছে ওঠে বা ওঠানামা করে খুব তাড়াতাড়ি তাহলে যেরকম একটা সাউন্ড হয় ডালপালার ঠিক তেমন একটা সাউন্ড আসতেছে। তো আমি আর কি বেসিক্যালি তখন একটু ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি হাঁটা শুরু করি। আমি যখন গাছটার কাছাকাছি পৌঁছাই তখন এই সাউন্ডটা আরও অনেক জোরে হইতে থাকে। তো আমি বেসিক্যালি মানে আমার একটা ইয়ার কারণেই আমি দাঁড়ায় পড়ি ওই জায়গায়, গাছের নিচে আমি দাঁড়ায় পড়ি, ভয়েই হোক বা যে কারণেই হোক আমি গাছের নিচে দাঁড়ায় পড়ি। আর ঠিক তখন যে ঘটনাটা ঘটে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, সেটা হলো যে গাছের উপর থেকে একটা শান্ত ধীর কিন্তু গম্ভীর একটা আওয়াজ মানে গায়েবী ধরনের একটা আওয়াজ আমাকে শুধু বলে যে সোজা চলে যাও। আওয়াজটা আমি আজও কোনোদিন আজও ভুলতে পারিনি। আমি এখন আমি ওই কথা মনে হলো আমার গা শিউরে ওঠে। আমি কীভাবে বাসায় আসছি আমি জানি না, তারপরে বাসায় আসার পরে আমি কি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে আমি বাসায় এই ঘটনাটা বলার পরে তারপরে আমাদের এই বাসাটা চেঞ্জ করি আমরা, কয়েকদিন পরে ওই মাসের পরে আমরা ওই বাসাটা চেঞ্জ করি। তো বাসাটা চেঞ্জ করার পর থেকে আজ পর্যন্ত আমি আর এই ধরনের কোনো সমস্যা ফেস করি নাই। তো পরে আমি বুঝতে পারি বা আমার ফ্যামিলি বুঝতে পারে যে আসলে আমাদের ওই বাসাটাকে কোনো সমস্যা ছিল, যার কারণে আমি এই ধরনের প্রবলেম বারবার ফেস করতেছিলাম। তো এটাই ছিল আমার ঘটনা।
এখন তো আপনার আর কোনো প্রবলেম নাই নিশ্চয়ই?
এখন কোনো প্রবলেম নাই, তবে আজকে আসার সময় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যখন এখানে আসার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমাকে বলছিল যে এই ধরনের কথা কারোর সাথে শেয়ার করবা না, বাট আমি কারোর সাথে শেয়ারও করতাম না। আমি যখন আব্বু আম্মুর সাথে এই ঘটনাগুলো শেয়ার করতাম তখনই দেখতাম আমার প্রবলেমগুলো আরো বেশি হইতো, বাট আমি যদি কেটে যেতাম তাহলে কোনো সমস্যা হইতো না।
ওকে, আশা করছি যে আপনার প্রবলেম থেকে আপনি মুক্তি পান এবং আপনার জন্য কোনো সমস্যা না হয় সেটাতেই সেটাই ইচ্ছা থাকবে আমাদের, সেটাই দোয়া থাকবে আপনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে। তার আগে একটা জিনিস জানিয়ে দিয়ে, সেটা হচ্ছে আমরা আপনাদের কথা চিন্তা করেই আরও নতুন নতুন সব বিষয় সংযুক্ত করতে চাচ্ছি ভূত এফএমে, আর সেটার মানে কি বলবো যে সেটা সূত্র ধরে আমরা বলতে চাই যে আমরা যেতে চাই আপনাদের এলাকায়, যে সমস্ত ঘটনাগুলো আছে আপনাদের এলাকায় ঘটে সেই সমস্ত ঘটনাগুলো জানতে। আপনাদের এলাকায় নিশ্চয়ই সেরকম কোনো ঘটনা মানে অবশ্যই থাকা উচিতই, যে কোনো এলাকায় হয়তো একটা পুকুর রয়েছে, কোনো এলাকায় হয়তো একটা পুরনো রাজবাড়ি রয়েছে, কোনো এলাকায় হয়তো একটা পুরনো স্কুল রয়েছে, পরিত্যক্ত স্কুল বা হসপিটাল রয়েছে, এরকম কোনো বাসায় কোনো একটা গ্রামে হয়তো একটা বট গাছ, শিমুল গাছ বা কিছু একটা রয়েছে যাকে নিয়ে অনেক ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো আমরা জানতে চাই, আপনাদের এলাকায় সরাসরি পৌঁছে যেতে চাই। তাহলে আপনারা যেটা করতে হবে আপনাদের, সেজন্য আমাদের একটু সাহায্য প্রয়োজন। আমাদের ভূত এফএমের পুরো টিম যেহেতু যাবে, সুতরাং আমাদের আপনাদের সাহায্য খুব দরকার। আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের এলাকার বর্ণনা দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, ভূত এফএম এট দ্য রেট রেডিও ফোর্টি ডট এফ এম, হুইচ ইজ DHWTFM এট দ্য রেট RADIOFORTI.FM। সেই সাথে আপনারা অনেকেই দেখতে পাচ্ছি নিজেদের অডিও ক্লিপ পাঠাচ্ছেন। আমরা চাইবো যে আপনাদের পরিবারের অনেকেরও হয়তো এখানে আসার ক্ষেত্রে ঝামেলা আছে, অনেক হয়তো অনেকে আসতে চাইলেও আসতে পারেন না, অনেকে হয়তো এত রাতে আসতে চান না। তো আমি যেটা চাই যে আপনারা যদি সত্যি আমাদের সাথেই থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনটাকেই ব্যবহার করতে পারেন বিরাট একটা মানে একটা টুল হিসেবে, এবং আপনি আপনার ফ্যামিলির যে সমস্ত মানুষজন একটু বয়োজ্যেষ্ঠ, যারা সিনিয়র, যারা মুরব্বী আর কি, তাদের ঘটনাগুলো আপনারা মোবাইল ফোনে কালেক্ট করে বা মোবাইল ফোনে আপনারা সংগ্রহ করে আমাদের কাছে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন, আমরা সেটা প্লে করব। আপনাদের এলাকায় যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, অনেকেই ছুটিতে গ্রামের বাড়ি যান, তখন হয়তো এমন মানুষ পাওয়া যেতেই পারে যাকে স্টুডিও পর্যন্ত আনা সম্ভব না, কিন্তু তিনি বেশ চমৎকার করে তার এক্সপিরিয়েন্সটা বলতে পারেন। সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিন। আমরা অনেক মানে আপনাদের এই ঘটনাগুলো অনেক মানে গুরুত্ব দিয়ে শুনি, সুতরাং আপনারা যেখানে যেটা পান সেটা আপনারা চাইলে আপনার নিজের ঘটনা হতে হবে তার কোনো মানে নেই, তার ঘটনা আপনি চাইলে পাঠাতে পারেন অডিও ক্লিপের মাধ্যমে। আজকে আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে আরও একজন নতুন অতিথি, আমরা তার পরিচয় জানবো শুরুতে এবং তারপরে তাকে অনুরোধ করবো তার ঘটনা বলার জন্য। প্লিজ আপনার নামটা একটু বলবেন, কি করেন, কোথা থেকে এসছেন এবং তারপর আপনার ঘটনাটি।
হ্যালো স্যার, আমি কাব্য, আমি মহাকালী থেকে এসেছি, আমি স্টুডেন্ট।
ওকে, আমরা শুনি ঘটনা।
আচ্ছা, ঘটনাটা 2 বছর আগে, আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে আমার ছোট মামার ওখানে যাই। আমার ছোট মামা বাংলাদেশের অনেক বড় একজন আলেম, ওনার বাসাটা সাভারে। তো সবাই মিলে আমরা যখন থাকতে গেলাম তো তখন রুমে অ্যাকোমোডেশন প্রবলেম হচ্ছিল, তো রাতের বেলা মামা ঠিক করলেন যে মসজিদে ঘুমাতে পাঠানো। তো মামা চিন্তা করছিলেন যে কাদেরকে পাঠানো যায়, মসজিদে চিলে চিলে করবে না, যত কিছু করবে না। তো মামা আমাকে এবং আমার একটা কাজিনকে ঠিক করলেন, বললেন যে যা তোরা যে রাতে থাক। তো আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে, মসজিদ ছিল অনেক দূরে, একটা নদী পার হয়ে যেতে হতো, অনেক বেশ অনেকটাই দূরে। তো আমি একটু লেটলি খাওয়া দাওয়া শেষ করে আমি আর ওই কাজিনটা বের হয়েছি বাসা থেকে। তো আমরা হেঁটে আস্তে আস্তে নদীর পাড়ে একটা বড় গাছ পড়ে, এটা শিমুল গাছ সম্ভবত। তো আমরা ওখানে শিকড়ের উপরে বসে গল্প করছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে একটা লোক আসলো, একটা লোক লুঙ্গি পরা এবং টি শার্ট পরা। শেষে আমাদেরকে বললো যে কে আপনারা। তো আমরা সাধারণত বুঝতে পেরেছি গ্রামের লোক যেন তো ভদ্রবেলা দুটো ছেলেকে দেখে জিজ্ঞেস করতেই পারে। তো ভদ্রভাবে আমরা অ্যান্সার দিলাম, বললাম যে আমি মামা রেফারেন্স ছিলাম। তো পরে বললো যে আপনারা তো মসজিদে যাবেন, তো বসে আসুন কেন, চলেন আমি আগে দিয়ে আসি। লোক তো হাঁটছে, আমরা সাথে আমরাও হাঁটছি, আমরা গল্প গুজব করছি। তুমি বললো যে এলাকাটা ভালো না, একটু তাড়াতাড়ি করে পা চালিয়ে চলে যা। তো এই কথাটা আমি কখনো শুনিনি, এলাকাটা খারাপ এই টাইপের কিছু শুনিনি কখনো। তো হেঁটে যাচ্ছি আমরা, যখন নদী পার হব, নদীর মাঝিকে আমি ডাক দিলাম, মাঝি আমার পরিচিত ছিল, আমি মামার ডাক দিলাম, ওই পারে ছিল, তো উনি আসলেন এপারে। আমাদের সাথে যে লোকটা আসছিল সে অনেকটা দূর থেকে ধান খেতে মাঝখান দিয়ে যখন আমরা আসছি, তখন সে বললো যে আমি আর যাবো না, আপনারা চলে যান, আপনাদের আর কিছু হবে না, আমি আপনাদেরকে এতটুকু দিয়ে দিয়েছি। কথাটা শুনে আমার কাছে ওয়ার্ড লাগলো। তো আমরা যখন নৌকায় উঠলাম, আমি তখন আমার কাজিনটার সাথে শেয়ার করলাম ব্যাপারটা। তো আমরা উপায় চলে গেলাম রুমে গিয়ে, আমরা শুয়ে পড়েছি। যারা সাভারে থাকেন তারা জানেন যে ওখানে পল্লী বিদ্যুতের কানেকশন থাকে, তো কারেন্ট চলে গেলে দু তিন ঘন্টার আগে আসে না। তো আমি আর আমার কাজিনটা ঘুমাচ্ছি, আমার মার সাথে হঠাৎ করে ঘুম ভেঙে গেল দেড়টার দিকে। তো ঘুম থেকে উঠে আমি আমাদের রুমের ডিসক্রিপশনটা দিই, ওটা ছিল একদম মসজিদের মেইন রুমের একদম পাশে একটু উঁচুতে। তো আমি কানে একটা ভাইব শুনলাম যে একটা সাউন্ড আসছে মসজিদের ভিতর থেকে, হয়তো বা কথাবার্তা বা কোনো সুরা পড়ছে এরকম। তো আমি মনে করলাম একটা বাচ্চাবেলায় গ্রামের লোকজন হাতে কথা হাজ নামাজ পড়তে এসছে বা মাদ্রাসা কোনো ছাত্ররা এসছে আমার পড়ছে। তো আমি যখন মনে করলাম যে আচ্ছা একটু নদীর পার থেকে হেঁটে আসি, ফোনটা নিলাম, তো গান শুনতে শুনতে আমি বের হয়ে চলে এসছি। নদীর পারে এসে আমি দাঁড়িয়ে আছি বাতাসে, হঠাৎ দেখলাম যে অপোজিট ডিরেকশন থেকে রাস্তা ধরে আমার কাজিনটা হেঁটে আসছে। দেখতে একটু ওয়ার্ড লাগছিল, কেউ চুলগুলো একটু বেশি ফুসফুসকো ছিল। তা আমি মনে করছি ঘুম থেকে উঠে এসছে, খেয়ালও করিনি। তো ও এসে আমাকে পিঠে টাচ করলো, হাতটা বেশ ঠান্ডা লাগলো, বেশ অনেকই ঠান্ডা ছিল, ন্যাচারাল অতটা হওয়ার কথা না। তো আমি তারপরে আমাকে বললো যে ঘুম আসছে না, তো চলো তাহার জুতো মানুষ করো। তো আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, ও যদি করো আমি আসছি। তো আমি আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি যখন রিটার্ন করে চলে আসছি, আমি যখন মসজিদের কাছে চলে আসছি, তখন আমি ওকে দেখলাম যে ও মসজিদের সামনে দাঁড়িয়ে আছে এবং খুবই টেন্স খামছে। আমি বললাম কী হয়েছে, এখানে দাঁড়িয়ে আছে। তো ও বললো যে তুমি কোথায় ছিলাম। আমি বললাম কোথায় ছিলাম মানে আমি তো নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, তুমি তো দেখে আসো। বলো আমি দেখে আসলাম, আমি দেখে আসছি, আমি তো দেখে আসিনি, আমি দেখে নিয়েছিলাম। তো পরে আমরা রুমে ঢুকলাম, ঘটনাগুলো ও আমার সাথে শেয়ার করলো ওর কী ঘটেছে। আমি যে মুহূর্তে দাদা নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, তখন ওর ঘুমটা ভেঙে গেছে। ও ঘুম ভেঙে উঠে দেখলো যে একটা সাউন্ড আসছে মসজিদের ভিতর থেকে। তো ও চিন্তা করেছে যে উঠে দেখবে কে এত বাচ্চা আবার চোট আসবে কিনা। তো টর্চ নিয়ে যখন বের হতে যাবে, হঠাৎ করে দেখে যান দরজাটা আসলাম। ওকে বললাম যে ঘুম আসছে না, ঘুমটা ভেঙে গেছে, তাহলে চলো তাহাজ্জুদ নামাজ পড়ি। এটা বললাম আমি ওয়াশরুমের দিকে গেছি, ওজুখানের দিকে। তো ওজুখানাটা এমন ছিল, ওটা ডেড এন্ড ছিল, ওদিকে গেলে শুধু ওজুখানা আছে এবং বাথরুম আছে সাথে। ও আমাকে স্পষ্ট দেখেছে যে আমি রুম থেকে বের হয়ে ডান দিকে টার্ন নিয়ে উজুখানাতে নিয়েছে। ও বের হলো আমার পিছনে, বের হয়ে উজু করেছে। তারপর আমাকে খুঁজে পাচ্ছে না, আমি আর কোথায় গেলাম, ও খুঁজে পাচ্ছে না, তো পাচ্ছে না, সবগুলো টয়লেট চেক করেছে একটা একটা করে, দেখলো জানি নেই। তখন ও ভয় পেয়ে গেল যে কী ব্যাপার কোথায়। আমি সেম জিনিসটা দেখেছি, আমি ওকে দেখেছি নদীর পাড়ে যেখানে ও যাওয়ার কথা ছিল না। এই কাহিনীতে যখন ও আমাকে বলছেন, তখন চিন্তা করলাম যে তাই তো, ও তো ঘুমিয়েছিল, ও রাস্তার অপোজিট ডিরেকশন থেকে একদিক থেকে কীভাবে আসলো। পরে আমরা রাতে ঘুমাতে পারলাম না, তো এইভাবে করতে করতে ফজরের টাইম হয়ে গেল। যখন একজন মহাজন আসলো, তাকে আমরা ব্যাপারটা শেয়ার করলাম। তো তিনি বললেন যে সমস্যা নেই, আপনার ভয় পেন না, সমস্যা নেই, আসেন উজু করেন, নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে উনি আমাদের সাথে এসে তখনই ইনস্ট্যান্টলি তাড়াতাড়ি করে নিয়ে আসলো আমাদেরকে। আমরা মামার কাছে এসে পুরো ব্যাপারটা শেয়ার করলাম। মামা আমাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কিছু না, এটা খারাপ কিছু ছিল না, তোমার এত বাচ্চা চলাফেরা না করেই ভালো ছিল।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে। আমাকে লুনা SMS করেছেন বংশাল থেকে, লিখেছেন যে সজল ভাইয়ের কাহিনীটা ভালো লেগেছে, থ্যাংকস সজল ভাই। রায়হান আমাদের মাটিকাটা থেকে লিখেছেন, ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা থেকে লিখেছেন, সজল ভাইয়ের স্টোরিটা অনেক ভালো ছিল, অসম। এই স্টোরিটার জন্য পয়েন্ট দিলাম 100-100। আচ্ছা ওকে। মিজান আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, তিনি বলছেন ও খুব ফাটাফাটি হয়েছে লাস্ট স্টোরিটা, অর্থাৎ সজলের স্টোরিটার কথা বলেছেন তিনি। এছাড়া আমাকে সুস্মিতা মনিক লিখেছেন, আসল ভাই লাই একা লাইট অফ করে ভূতের ফেম শুনছি, খুবই ইন্টারেস্টিং লাগছে। নিলয় আমাদের মহাখালী থেকে লিখেছেন, এই মাত্র আমার সাথে একটা ঘটনা ঘটেছে, মেবি এখনো ঘটছে, কিছু কিছু বুঝতে পারছি না, আপনি আমাদের ইমেল করে পাঠিয়ে দিন ঘটনা শেষ হওয়া মাত্র। আমাদেরকে রিদান SMS করেছেন, আমাদেরকে এছাড়া SMS করেছেন উত্তরা থেকে তৃপ্তি, এবং তিনি বলছেন স্টোরিগুলো খুব ভয়ঙ্কর, অনেক ভয় পাচ্ছি। ফাহাদ আমাদের SMS করেছেন বাড্ডা থেকে, এবং তিনি বলছেন যে আসল ভাই লাস্ট ঘটনাটি জোস ছিল, মানে এখন যে ঘটনাটি আমরা শুনলাম। রুহি আমাদের গুলশান থেকে লিখেছেন সব স্টোরি খুব ভালো, ভূত FM-এর অনেক প্রশংসা করছেন তিনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি কবির SMS করেছেন জিঞ্জিরা থেকে, SMS করেছেন আমাদেরকে মাঝ চট্টগ্রাম থেকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আতিকা ফিরোজ, আতিকা ফিরোজ SMS করেছেন, রিঙ্কি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের নাহিয়ান, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আহসান হোসেন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আবারও আপনার কাছে, এবং আপনি আরেকবার মানে আপনার মনে হয় আরেকটা ঘটনা রয়েছে সে ঘটনা একটু বলবেন, আরেকবার নাম বলতে হবে কারণ অনেকে আপনাকে দেখতে পাচ্ছেন না কেউ টেলিভিশন না।
আগেই বলা হয়েছে যে আম্মুর ফ্যামিলিতে এই জিনিসটা চলে, আম্মুরা সবাই অনেকেই দেখে অনেকে ফেস করে। তো আমাদের বাসাতে অনেক আগে থেকেই তেনারা চলাচল করে, সামথিং চলাচল করে, এবং সবসময় আমাদের আমরা প্রেজেন্সটা ফিল করি খুব ভালো মতো ফিল করি। লাস্ট একবার হলো যে আমার বাসায় কেউ ছিলাম না, আম্মুর বাসাতে ছিল, আম্মু ড্রয়িং রুমে বসে ছিল, আম্মু গ্লাসের ভিতরে দেখলো ঠাই গ্লাস লাগানো ছিল আমাদের জানালাতে, আম্মু জানালাতে দেখলো যে একটা স্ট্রাকচার আমার বেডরুম থেকে বের হয়ে মেজাপার বেডরুমে গেল, আমার বোনের বেডরুমে। তো আম্মু ফার্স্টে মনে করলো যে হয়তো এমনি ছায়া বা লাইট পড়েছে, বসেছিল। সেম জিনিসটা আম্মু কয়েকবার দেখলো, এবং সে শুধু যাতায়াত করছে না, সে মুভ করছে, মাঝখানে প্যাসেজটাতে এসে সে বাঁকা হচ্ছে, গুজো হচ্ছে। তো আম্মু এটা দেখে চিন্তা করলো যে কি ব্যাপার, বাসায় কেউ ঢুকেছে কি না ছোট্ট। আম্মু উঠলো, পুরো বাসা সার্চ করলো, কোথাও কেউ নেই, বাসা কেউ ছিল না। আম্মু দরজাগুলো দেখে আসলো যে দরজাগুলো ঠিক মতো লাগানো আছে কিনা, হ্যাঁ ঠিক আছে সব দরজায় লাগানো ছিল। আম্মু চলে এসছে, এসে ঠিক বসেছে, আবার দেখলো ঠিক সেম ভাবে ওই বডিটা আবার চলাচল করছে, এবং কন্টিনিউয়াসলি সে চলাচল করেই যাচ্ছে। আম্মু নিজে যখন যাচ্ছে তখন দেখতে পাচ্ছে না, সে যখন গ্লাসের রিফ্লেকশনটা দেখছে, রিফ্লেকশনটাকে দেখা যাচ্ছে পুরোপুরি তাকে। তো এই ব্যাপারগুলো সবসময় ঘটে। আরেকটা ঘটনা হচ্ছে গত পরশু ঘটলো, এই ধরনের ব্যাপারগুলো আমাদের বাসাতে এর আগে অনেকের সাথে ঘটেছে, আমার সাথেও ঘটেছে, ইভেন অনেকের সাথেই হয়তো ব্যাপার ঘটে। ব্যাপারটা ছিল এরকম, আম্মু পানি খাচ্ছিল, তো বোতলের ক্যাপটা জাস্ট পড়ে গেল মাটিতে, আম্মু কানের সাউন্ডটা শুনলো যে পড়েছে। তো আম্মু খুঁজলো ডাইনিং টেবিলের আশেপাশ দিয়ে, কোথাও খুঁজে পেল না, আমাকে বললো আমি খুঁজলাম ওখান থেকে। ছোট একটা জিনিস আমি চিন্তা করলাম গড়িয়ে যেতে পারে, আমি পসিবল সব জায়গায় দেখলাম, আমার বেডরুমের দরজা পর্যন্ত দেখলাম, ড্রয়িং রুমে দেখলাম, কিচেনে দেখলাম, বাট কোথাও নেই। আমাদের কাছে বউ আসলো, ও একবার ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, ডাবল চেক, দ্যাট ওয়াজ নট দেয়ার। খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না, আমি বলেছি ঠিক আছে বাড়তে। তো আমি ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়েছি, তো আমি সকালবেলা জগিং করতে বেরোই, তো আমি ভোরবেলায় উঠেছি 5টার দিকে। উঠে আমি দেখলাম যে আম্মু যে বললো যে ক্যাপটা জিপ ঠিক যে জায়গাটাতে পড়ে গেছিল ওই জায়গাটাতেই ক্যাপটা রয়েছে। আমরা গত তার আগের দিন দুই তিনজন মিলে খুঁজেছি, পুরো বাসাতে খুঁজেছি, কোথাও ছিল না, বাট ঠিক আম্মু যেই জায়গাটাতে পড়েছিল বলেছিল ঠিক সেই জায়গাটাতে আছে। ওই জিনিসটা জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, হয়তো ওকে নিয়ে গিয়েছিল, এবং ঠিক পরেই সে ওই জায়গাটাতে আবার এসে রেখে গিয়েছে। এই জিনিসটা চাবি, ফোন, অনেক কিছুর সাথে আমাদের বাসাতে, আম্মুর সাথে, আমার সাথে প্রায় ঘটে। এটাই ছিল আমার স্টোরিটা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাব্য, এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনার ঘটনা অনেকেই পছন্দ করেছেন। সুমাই আমাদের SMS করে একটা প্রশ্ন করেছেন, লিখেছেন যে ভাইয়া সব ভূত ওয়াশরুমে থাকে কেন, এটা খুব জটিল উত্তর। সব ভূত কিন্তু আসলে মানে জটিল প্রশ্ন, এবং সব ভূত বা যাই বলেন না কেন সেটা যে সবসময় ওয়াশরুমে থাকে, এই তথ্যটি ভুল, এই তথ্যটি আমরা দেইনি, আমি জানি না যে আপনি কোথায় পেয়েছেন। অনেক ঘটনাই ঘটছে যেগুলো ওয়াশরুমের বাইরে, তো কেন থাকে সুতরাং বুঝতেই পারছেন, সবাই থাকে না, কিছু কিছু থাকে। আর তিনি বলছেন যদি ওয়াশরুমে ভূতরা থাকে লাইক করে তাহলে নিজেরা একটা ওয়াশরুম বানিয়ে নিতে হয়, আর পরের ওয়াশরুমে যদি থাকা যায় তাহলে নিজেরটা খামোখা বানাবে কীভাবে, মানে বানানোর দরকারটা কি? মমি মোহাম্মদপুর থেকে লিখেছেন, রাসেল ভাই কাব্য ভাইয়া রক্স আমাকে এসএমএস করেছেন ফুয়াদ জিরাতলা থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই ফার্স্ট আমি ভূত এফএম শুনছি, দিস ইজ অসম, এবং আমি কিছু স্টোরি শেয়ার করতে চাই। আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলুন বা মনে রাখুন, ভূত এফএম @radio50.fm, হুইচ ইজ BHOOTFM @RADIOFORTI.FM। সাজ্জাদ আমাদের লিখেছেন উত্তরা থেকে যে বিশেষ ভাই ফার্স্ট এসএমএস, এবং তিনি বলছেন যে তিনি আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি বলছেন যে লং স্টোরি সবসময় ভালো, এবং লাস্ট অডিও ক্লিপটা এবং লাস্ট স্টোরিটা অর্থাৎ কাব্যজিরা শেয়ার করলো, সেটা অনেক ভালো লেগেছে তার কাছে। ডিজে নিলয় আমাদের লক্ষ্মীপুর থেকে এসএমএস করেছেন, দিয়ে বলছেন ভূত এফএম দ্য বেস্ট। আর আমাদেরকে জাফরিন উত্তরা থেকে লিখেছেন যে ভূত এফএম মানে ভয়ঙ্কর ভূতুরে হচ্ছে, এবং কাব্যর ফার্স্ট ঘটনাটা অনেক ভালো হয়েছে। সোমা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে কাব্যর ঘটনা ভালো হয়েছে। রিঙ্কি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাথী ফাহাদ বাড্ডা থেকে, রতন ঢাকা বংশাল থেকে, সজীব গাজীপুর থেকে, মিনি কাব্য ভাইয়ার ঘটনাটি ভালো বলেছেন, জন জুয়েল ঢাকা থেকে, শুভাশিস আমাদের এসএমএস করেছেন পিলখানা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন লাবিব হোসেন, এবং তিনি বলছেন আমার একটা স্টোরি আছে আমি শেয়ার করতে চাই, নিয়মটিতে একটু আগে বলে দিলাম। এস কে কাউসার চাকলাদার আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে কুমেল, এসএমএস করেছেন তানিশা হাজারিবাগ থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রতন, সাকিব, মিনি, জন, সাব্বির, জয়ন্ত, আখতার, জাফরিন সহ আরো অনেকে। আজকে হাতে আর একেবারেই সময় নেই, আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হবে। যাবার আগে জানিয়ে যাই যে আমাদের আগামী সপ্তাহে যে ঘটনাগুলো আমরা শোনাবো সেই ঘটনার মধ্যে আমাদের যারা আপনারা ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন, আর নতুন সংযোজন থাকবেই। সেই সাথে আমরাও যেতে চাই আপনাদের এলাকায়, যেটা একটু আগে বললাম আর কি, যে আপনাদের এলাকায় যদি সেরকম ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ভূত এফএম টিম চলে যাবে আপনাদের এলাকায় এবং সংগ্রহ করে নিয়ে আসবে আপনাদের এলাকার সেই রোমহর্ষক ঘটনা। সুতরাং আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে জানিয়ে দিন যে আপনার এলাকায় কী ঘটে, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ কোন এলাকা কোথায় কীভাবে যাব সেগুলো আমরা পরে জানিয়ে দেবো। আপনি আপাতত ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটে থাকবেন। তবে যাওয়ার আগে জানিয়ে যাই লাস্টে আরও একটা অডিও ক্লিপ থাকবে, সেই অডিও ক্লিপটাও আপনাদের জন্য রেখে গেলাম আমরা। সো আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। আজকের মতো এখানেই, টাটা।
আমার নাম সঞ্জিতা হোসেন, আমি জিগাতলা থাকি, আমি বিএইচএ ও লেভেলের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার বাবা বাংলাদেশ হাই কমিশনে জব করতেন, নাও মাই ফাদার পাসড অ্যাওয়ে, সো প্লিজ প্রে ফর হিম। বাই দ্য ওয়ে আমার বাবার পোস্টিং ছিল মালয়েশিয়া, তো আমরা সবাই সেখানে থাকি। সেখানে ক্যামেরন হাইল্যান্ডস নামে একটি বিউটিফুল প্লেস আছে। একদিন আমরা সবাই আমার এক আঙ্কেলের সাথে সেখানে ঘুরতে গিয়েছিলাম, দেন সেখান থেকে ফেরার পথে তুলনামূলকভাবে অন্য সব জায়গা থেকে হাইওয়ের এক জায়গায় প্রায় 1 কিলোমিটার বেশ অনেকটা চওড়া, অ্যান্ড সেই চওড়া রাস্তার দুপাশে একটু পর পর অ্যাক্সিডেন্টের ওয়ার্নিং সাইনবোর্ড দেখা যাচ্ছিল। সেই 1 কিলোমিটার রাস্তাটুকু পার করার পর আঙ্কেলকে আস্ক করলাম যে ওই রাস্তাটুকু ওরকম কেন ছিল। আমার আঙ্কেল অনেকদিন যাবৎ মালয়েশিয়া থাকতে থাকেন, তো তিনি বললেন যে ওখানে নাকি ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট হয় তাই ওরকম অ্যালার্ট বোর্ড দেওয়া। দেন আঙ্কেল ও জায়গায় ঘটে একটি ইনসিডেন্ট বলা শুরু করলেন। বেশ অনেকদিন আগে একজন ইয়াং ভদ্রলোক কোয়ালালামপুর থেকে ওনার ভিলেজে ঈদ করতে যাচ্ছিলেন। গভীর রাত ছিল। জঙ্গলের মাঝখান দিয়ে গাড়িটা চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার পাশে একজন মেয়ে রেড টপ ব্ল্যাক প্যান্ট আর একটা স্কার্ফ পরে করে একা করে বসেছিল। মেয়েটির মুখ হাফ স্কার্ফ দিয়ে ঢাকা ছিল আর মেয়েটি লিফ্ট যাচ্ছিল। ওই লোকটি ভদ্রতার খাতিরে গাড়িটি দাঁড়া করে মেয়েটিকে আস করলেন যে উনি কে আর এত রাত করে একা করে কেন বসেছিল। আমি অবভিয়াসলি এত রাত করে কোনো মেয়ে একা করে কেন বসে থাকবে, ওনার কি প্রবলেম হয়েছিল, মানে লোকটি আস করলো। মেয়েটি কিছু না বলে স্ট্রেট ফরওয়ার্ড রিপ্লাই দিলেন যে ওনার বাসটা নাকি কাছে আর ওনার ওপর তো লিফ্ট লাগবে। লোকটি ভালো মতো অ্যাগ্রি করলো আর মেয়েটিকে গাড়িতে এসে বসতে বললো। গাড়িতে লোকটি অনেক কিছু আস করলেন কিন্তু মেয়েটি একটি আনসারও দেয়নি। আর সব থেকে এক্সট্রিমলি স্ট্রেঞ্জ কথা ছিল যে মেয়েটি এনে পুরো জায়গাটা হাফ ঢাকা ছিল। মেয়েটি ওনার হোল ফেস দেখায়নি, শুধু গাড়ির উইন্ডোর দিকে তাকিয়ে তাকে কি জানি চিন্তা করছিল, কি জানি দেখছিল। ফাইনালি যখন মেয়েটির বাসায় রিচ করলো, মেয়েটি তখন বললো যে তার পরের দিক যে ঈদ ছিল, মেয়েটি মানে লোকটিকে ইনভাইট করলো যেন ঈদের দিন মেয়েটির বাসায় লোকটি বেড়াতে যায়। লোকটি ভালো মতো বললো ঠিক আছে আমি আপনার বাসায় বেড়াতে যাবো। পরে মেয়েটি গাড়ি থেকে নেমে পড়লো। মেয়েটি অনেক থ্যাঙ্কফুল হয়েছিল আর লোকটির কাছে নিশ্চয়ই মেয়েটি বেশ ভালোই লেগেছিল। পরের দিন যেদিন ঈদ ছিল, লোকটি ওনার এক ফ্রেন্ডকে নিয়ে ওই মেয়েটির পাশে বেড়াতে গেলেন। মেয়েটির বাবা এবং মা ওই লোক আর ওনার ফ্রেন্ডটাকে অনেক ভালো মতো আপ্যায়ন করলেন উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। সাডেনলি লোকটির ফ্রেন্ড লোকটিকে আস করলেন যে দোস্ত তোর ওই ফ্রেন্ডটা কোথায়, এখন বের হচ্ছে না কেন? লোকটি বললেন মনে হয় রেডি হচ্ছে বের হয়ে আসবে। তো বেশ অনেকক্ষণ হয়ে যায় কিন্তু মেয়েটি আর বের হয়ে আসে না। ইভেনচুয়ালি লোকটি মেয়েটির প্যারেন্টসদেরকে আস্ক করে আপনার মানে আফটার গেটিং রেডি বোর্ড আপনার মেয়েটি কোথায়, এখনো বের হয়ে আসছে না কেন? প্যারেন্টসটা পরে বললো মেয়ে কিসের মেয়ে? লোকটি সারপ্রাইজিংলি হয়ে বললো কার মেয়ে, মানে আপনাদের মেয়ে? আমি অবভিয়াসলি নিজেদের মেয়েকে কেউ অস্বীকার করে নাকি? প্যারেন্টসটা পরে রিপ্লাই দিল যে আমাদের মেয়ে তো 10 years আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। লোকটি পরে এক্সট্রিমলি শকে রিপ্লাই দিল যে কালকে রাতে আমি যে মেয়েটি গিয়েছিলাম উনি কে? প্যারেন্টস আগে তো কি বলছো তুমি যে মারা গেছে এবার কালকে রাতে লিফ্টটা কি করে? পরে লোকটি ফুল ইনসিডেন্টটা খুলে বললো। পরে প্যারেন্টস আমাদের মানে সাথে সাথে প্যারেন্টসরা আমাদের রুমে নিয়ে লোকটিকে ওই সেম রেড টপ ব্ল্যাক প্যান্ট আর স্কার্ফ দেখলেন আর আস করলেন যে মেয়েটি কি ওই সেম ড্রেস পরেছিল কিনা। লোকটি রিয়েলি শক ফিল করলেন ইয়েস। প্যারেন্টসরা পরে বললো যে 10 years আগে নাকি ওই সেম রাস্তাটাতে আমাদের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে মেয়েটির স্পট ডেথ হয়ে যায়, কিন্তু মেয়েটির প্যারেন্টসরা ফর্চুনেটলি সার্ভাইভ করে। এই সময় লোকটি আর ওনার প্যান হিপনোটাইজ টাইপ হয়ে যায়। They got really shocked. লোকটিকে পরে ঝাড়ফুঁক করা হয় আর লোকটি প্রায় 21 দিনবার থেকে সাফার করে। আর লোকটি যদি কোনো ব্যাড অ্যাটিটিউড দেখাতেন মেয়েটির সাথে তাহলে নিশ্চয়ই মেয়েটি ওনার খারাপ অবস্থা করতেন। এই ঘটনাটা আমাদের আঙ্কেলের কাছ থেকে শোনার পর আমার ওই মুহূর্তে খুব ভয় লেগেছিল, আমার গা কাটাতে উঠেছিল। এই স্টোরি এখন আমার মাঝে মাঝে মনে পড়ে।
This track was downloaded from FusionBD.com.